exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর এই মাত্র শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এমন একটা অনুষ্ঠান যেখানে মানুষ আসে শুধুমাত্র তাদের সত্যটা সবার সামনে নয়, নিজের কাছেও স্বীকার করার জন্য। এবং যখন তারা নিজের কাছে এই সত্যগুলো স্বীকার করে, তাদের এই অপরাধগুলো স্বীকার করে, তখন যেটা হয় সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা অপরাধের প্রবণতা রাখে বা নিজেরাই জানে না যে তারা অপরাধের মধ্যে জড়িত আছে বা এটাকে অপরাধ বলে, তাদের মধ্যেও এক ধরনের রিয়েলাইজেশন ক্রিয়েট হয়, এক ধরনের অনুভূতি ক্রিয়েট হয়, এক ধরনের উপলব্ধির সৃষ্টি হয়। এবং সেই উপলব্ধিটাই আমাদেরকে পশু থেকে আলাদা করে ফেলে। সেই উপলব্ধিটার নাম হচ্ছে বিবেক। এবং সেই বিবেক যখন আমাদেরকে বাধা দেয়, তখন আমাদের আসলেই বাধাগ্রস্ত হওয়া উচিত। কিন্তু মাঝে মাঝে আমরা জাস্ট আমাদের বিবেককে এড়িয়ে যাই, আমরা জাস্ট সাইডে রেখে তারপরে সুন্দরভাবে এমন পথটার দিকে আগাই যেই পথে আছে নিষিদ্ধ হলেও আনন্দ, নিষিদ্ধ হলেও উন্মাদনা, নিষিদ্ধ হলেও অসাধারণভাবে নিষিদ্ধ একটা জিনিস যেটা আপনার ভবিষ্যৎটাকেই নিষিদ্ধ করে রেখে দিতে পারে। এবং শুধু আপনার না, আপনার আশেপাশের মানুষগুলো যারা আপনার অপরাধের মাধ্যমে অপরাধী হয়েছে, তাদের ক্ষেত্রেও এটা চলবে, তাদের ক্ষেত্রেও এই নিষিদ্ধ ব্যাপারটা চলে আসবে এবং তারাও তাদের ভবিষ্যৎটাকে নিষিদ্ধই করে ফেলছে প্রায় নিজের অজান্তেই। অনেকে হয়তো নিজের দোষে অপরাধ করে না, অন্যের মাধ্যমে অপরাধে লিপ্ত হয়, কিন্তু এটা সবাইকে মানতেই হবে যে একজন অপরাধী অপরাধ করার সময় সেটা তার নিজের কারণে হোক, অন্য কারো মাধ্যমে ইনফ্লুয়েন্সড হোক, ইন্সপায়ার্ড হোক, যেভাবেই হোক না কেন, একজন অপরাধী কিন্তু জানে যে সে আসলে অপরাধ করছে, কিন্তু সে তার লোভ অথবা তার লালসা, তার কাম বা বাসনা বা তার ক্ষোভ বা হিংসা, এই যে ব্যাপারগুলো, ক্রোধ, এই ব্যাপারগুলো সে আর কন্ট্রোলে রাখতে পারে না, তখনই সে চলে যায় নিজের চিন্তার বাইরে, নিজের বিবেকের বাইরে, এবং সম্পূর্ণ মানুষ রূপে সে আর নিজেকে তখন প্রকাশ করতে পারে না। আমরা সবাই কথায় কথায় বলি যে আমরা মানুষ, আমরা মানব জাতি, অনেকভাবেই বলি, কিন্তু আমরা কি জানি আসলে মানব জাতির ক্রাইটেরিয়া কোনগুলা, মানব জাতির ভিতরে কোন কোন জিনিস থাকতে হয়? মনে হয় না জানি, যদি জানতাম তাহলে অনেকেরই হয়তো নিজেদেরকে আর এই কথাটা বলতে ইচ্ছা করতো না, ঠিক যেমনটা আমি নিজেও অনেক সময় নিজেকে মানুষ বলতে পারি না। যাই হোক বন্ধুরা, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, তো এরকমই কিছু সত্য কথা আপনি শুনতে পাবেন নিজের সম্বন্ধে এবং অন্য কারো সম্বন্ধে। আজকে আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল একজন অতিথি আছেন, আর আমরা মঞ্জুর কাছ থেকে এখন জেনে আসব আমাদের অতিথি সম্পর্কে ছোট্ট কিছু কথা। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রেহান। সত্য বলার আলোকিত মঞ্চে আমাদের আজকের অতিথি রাজন। 28 বছর বয়সী রাজনের জন্ম পটুয়াখালী জেলায়। বর্তমানে রাজন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করেন। খুব কম বয়স থেকেই রাজন বেশ পরিশ্রমী এবং অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। রাজনের প্রিয় খেলা ক্রিকেট আর প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা। জীবনে অনেক কিছুতেই সফল এই মানুষটি আমাদের কি জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি রেহানের কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. থ্যাংক ইউ মঞ্জুর আমাদেরকে জানানোর জন্য আজকের আমাদের অতিথির কথা। আমাদের সাথে আছে রাজন, তা আপনারা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছেন। মঞ্জুর কাছ থেকে আপনারা এটাও শুনেছেন যে তার বর্তমান সামাজিক অবস্থাটা কোথায়, বর্তমানে সে কি করছে না করছে, অনেক কিছুই আপনারা জানতে পেরেছেন। বাট আমরা এখন যাব মূল ঘটনাতে। কোন জায়গাটাতে গিয়ে রাজনের মনে হয়েছিল যে তার অপরাধ জগৎটা শুরু? কোন জায়গাটা দিয়ে সে উপলব্ধি করল যে না, সে অপরাধের ভিতরেই এখনো লিপ্ত আছে, এবং শুধু সে একা নয়, তার কারণে আরো অনেকেই অপরাধীতে পরিণত হয়েছে। সব অপরাধের আসলে কি বলবো, শাস্তি তো একরকম ভাবে হয় না। কিছু অপরাধের শাস্তি আইন দেয়, আর কিছু অপরাধের শাস্তি দেয় প্রকৃতি। প্রকৃতি যে শাস্তিটা দেয় সেটাকে আমরা বলি কর্মফল, আমরা যে অপরাধটা করি সেটাকে আমরা বলি কর্ম। আর একজন মানুষের অপরাধ জগতের কর্ম শোনার জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রাজন কেমন আছেন?
জি ভালো।
ওকে রাজন, আজকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আর আপনার কাছে জানতে চাই যে আপনার আসলে কেন হঠাৎ করে ইচ্ছা হলো এই অনুষ্ঠানে আসার, এই অনুষ্ঠানে কথাগুলো বলার?
আসলে অনেক অপরাধ করছি, এখন বিয়ে করছি, একটা বেবি আছে, চিন্তা করলাম আসলে বেবিটা বড় হচ্ছে, এরপর যখন শুনবে যে এইগুলি করছে ওর বাবা, ওরও খারাপ লাগবো, তাই চাচ্ছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে যাদের সাথে অন্যায়গুলি করছি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, আর এরপর থেকে আর এরকম অন্যায় জড়াবো না।
এরকম অন্যায়ের মধ্যে আপনি আর জড়াবেন না। আপনার গল্পটা শুনে হয়তো অনেকেই এই ধরনের অপরাধ থেকে বের হয়ে আসবে,
জি,
তাই না? তাহলে আমরা একদম প্রথম থেকেই শুরু করি। রাজন
জি,
কোথা থেকে শুরু করবেন প্লিজ?
আমি ছোটবেলার থেকে বলতে চাই।
বলুন, একদম ছোটবেলা থেকেই বলুন।
জি, যখন আমি ছোট তখন থেকে আমাদের ফ্যামিলিতে নাকি একটু অভাব ছিল।
আচ্ছা,
তখন আমি নাকি মানুষের কাছে ভাত চেয়েও খাইছি।
একদম ছোট থেকে
নিজেও মনে নেই, বলতো যে পাশের বাসায় একটা ভাবি ছিল, বলতাম ভাবি তুমি কি ভাত রাঁধছো, তাহলে একটু আমার ভাতে মার দাও, তখন ভাবি আমায় দুটো ভাত দিত।
মানে যথেষ্ট কষ্টে
ছিলাম, কিন্তু আমি আমি অনুভব করতে পারি নাই, মানে খেয়াল নাই আমার।
আচ্ছা,
শুনছি, যাই হোক, তারপর আস্তে আস্তে বড় হলাম, যখন বুঝতে শিখলাম।
বড় হলাম বলতে আপনার বয়স কত?
বর্তমান বয়স 28।
আর আপনি প্রথমে যে কথাটা বলছিলেন তখন হয়তো আপনার বয়স 3-4 বছর,
যে বুঝতে শিখি নাই যে কষ্ট কি জিনিস বুঝতে শিখি নাই।
আচ্ছা আচ্ছা।
তারপর যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম তখন দেখলাম যে আমার বাবা মায়ের ভিতরে সবসময় একটা লেগেই থাকতো, বাবা এই যে বাহিরে মেয়েদের বিয়ে করতে চাইতো না কি করতো, এটা আমার আম্মা পছন্দ করতো না।
আপনার আম্মা এবং আব্বার মধ্যে সবসময় একটা ঝগড়াঝাটি
লেগেই থাকতো,
আপনার আব্বার টেন্ডেন্সি ছিল আরো একটা বিয়ে করা।
হ্যাঁ, বিয়ে করবে না, মেয়ে নিয়ে ঘুরতে যাবে, এরকম তার একটা ই থাকতো,
একটা টেন্ডেন্সি ছিল,
টেন্ডেন্সি ছিল। জি, আমার আম্মা এটা পছন্দ করতো না, কোন ওয়াইফই চায় না যে তার স্বামী এরকম করুক। এবার আস্তে আস্তে এইরকম দেখতে থাকতাম, ভালো লাগতো না আর ফ্যামিলির ভিতর মারামারি প্রতিদিনই। যাই হোক, আস্তে আস্তে এইগুলো দেখতেছি আমার বাপে, মানে পাইজা উঠতেছে না আম্মার সাথে।
একটা একটা জিনিস দেখলাম যে আপনি অপরাধ করেছেন পরবর্তীতে অনেক, কিন্তু আপনি প্রথমে বড়ই হয়েছেন অপরাধের মধ্যে দিয়ে। আপনার সামনে আপনার বাবা যেটা করতো সেটা হচ্ছে ডোমেস্টিক ক্রাইম।
জি জি জি,
অফকোর্স ইটস আ ডোমেস্টিক ক্রাইম। তিনি সেই প্রফেশনে থেকে যে প্রফেশনে তিনি ছিলেন তারপরে ওটা কিভাবে করতেন আমি জানি না, যাই হোক বলেন।
তারপরে আস্তে আস্তে বড় হলাম আমি, ক্লাস 7-এ যখন পড়ি একটা মেয়ে পছন্দ হয়, অফার করি, রাজি হয় না, এরকম যারে দেখি মোটামুটি ভালোই লাগে, অফার করি, আমি ডাইরেক্টলি অফার করতাম,
মানে আপনার মেয়েদের প্রতি একটা
আকর্ষণ থেকেই যেত, আমি অফার করতাম, কেউ রাজি হতো না। তবে একদিন চিন্তা করলাম যে আমার চেহারাটা কি এতই খারাপ যে আমি কাউকে বললে রাজি হয় না, যাক আমি এই স্কুলের ভিতর আমার বাড়ির পাশে স্কুল সবচেয়ে নিষ্ঠা, নিষ্ঠা বলতে যেটা একদম কুচিত মেয়ে, এইটারে অফার করে দেখবো। ওই মেয়েটা অফার করলাম, একবার বলে হ্যাঁ, একবার বলে না, তারপর বলছে হ্যাঁ, তাই হ্যাঁ বলার পরে আমি আবার ওরে যে আমার ভালোবাসে কেউ, চিন্তা করে আমি 10 টাকার ঝালমুড়ি কিনে দিছিলাম।
আচ্ছা,
ঝালমুড়ি কিনে দেওয়ার পরে খাইলো, খাওয়ার পরের দিন আমি ডাক দিয়েছি, ও আস না, কি হয়েছে, না ভালোবাসবে না, আমি খুঁজে আমার টাকাটা ফেরত দেওয়া চাইলে, কালকে 10 টাকা তো ঝালমুড়ি দিল,
টাকা ফেরত চাইলেন।
পরে আর আর প্রেম ভালোবাসা হলো না, এ জায়গা
হওয়ার কথাও না,
হলো না, পরে আর ভালো লাগতেছিল না। ক্লাস 9-এ উঠলাম, এমনিতে মেয়েদের ভালো লাগতো কিন্তু আমার এতটুকু ভয় করতো যে না অফার দিলে তো রাজি হবে না।
আচ্ছা,
পরে 9-এ ওঠার পর আর পড়ালেখা ভালো লাগতেছে না, আমি ঢাকা চলে আসবো, একদম ফ্যামিলিতে বললাম আমি পড়ালেখা করবোই না, আমাকে বাবা বই কিনে দিছে, শুক্রবার বই কিনে দিছে, আমি রবিবার বিক্রি করছি, নতুন বই কিনে দিছে রবিবার বিক্রি করে, আমার কাকা তো বাড়ি নিয়ে গেছি বইগুলো বিক্রি করে সিনেমা দেখে, আমি ওরে বলছি তুই বাড়ি যা, আমি ঢাকা যাই, আমি ঢাকা চলে আসছি।
এবং আপনি বাসার কাউকে বলেন উনি?
না, আমি বাসায় বলছি যে আমি কিন্তু ঢাকা যাই এই কথা।
আচ্ছা,
বিশ্বাস করতো না। যাই হোক, তারপর ঢাকা চলে আসার পর সিকিউরিটি কোম্পানিতে আমি জয়েন করি।
আচ্ছা, সেই চাকরিটা পেলেন কিভাবে, কে দিল?
আমার বাবা ওই কোম্পানিতে চাকরি করতেন এবং মামা ওই কোম্পানির জিএম ছিলেন।
আচ্ছা,
আমি লম্বায় হই না, তারপর চিকনা, খুব শুকনো ছিলাম, আমার প্যান্ট এনে দিয়েছে, প্যান্ট মাপে লাগে না, আমাকে ভর্তি করতে কেউ চায় না, কেউ ভর্তি করতে চায় না। তারপর এক যে আমার জোনের ইন্সপেক্টর ছিলেন শফিক সাহেব, উনি আমাকে বললো যে আচ্ছা আমি ভর্তি করে আমার জোনে দিয়ে দেবো, দায়িত্ববোধ আমি নেবো, সমস্যা কি। পরে উনি ভর্তি করলো, ভর্তি করে একটা প্যান্ট আনলেন, প্যান্ট লাগে না আমার পরনে, শার্ট লাগে না, কাইচে কাইচে ছোট করে তারপর দিল, ডিউটি করতেছি, ভালোই করতেছি। ওই জায়গাতে একটা ছেলে ছিল সেম, ওর নাম রাজন, ও দিনে করতো, কারণ ওর ফ্যামিলি ছিল, আমি রাতে করতাম, আমি দিনে বাহিরে কাজ করতাম। আমি বর্তমানে যে কাজটা করি ইভেন্ট ম্যানেজমেন্টে, এই কাজ শিখতেছিলাম।
আচ্ছা, বর্তমানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছেন, তখন ঘটনাটা মাত্র শিখছিলেন?
সবে মাত্র আমি ওই কাজে ঢুকছি, কারণ আমি তো টাওয়ারে চাকরি করি, সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি।
বুঝতে পেরেছি।
তারপরে আমি যে দিনে ডিউটি নেই, আমার দিনে ওই কাজ শিখতেছি, রাতে আমার যে শুধু ঘুমাই থাকতাম, যাক আমি স্থান পাইলাম যে ঘুমানোর মতো একটি স্থান হয়ে গেল,
এবং সেটার জন্য টাকাও পাচ্ছেন?
টাকাও পাচ্ছি, মাসে 3600 টাকা বেতন পাচ্ছি। আমার ফ্যামিলি নিয়ে নিত, বাবা নিয়ে নিত 3000 টাকা, আমাকে 500 টাকা দিত।
আপনার 500 টাকা চলতো?
কোন মাসে 3200 নিয়ে নিত 300 টাকা, সারা মাস চলতো না, খুব কষ্ট হতো। এই যে আজ মেসে থাকতাম তো আমি, তা বড় ভাইয়ারা আসলো, কাকারা আসলো, কোনো কিছু আনতে দিলে 5 টাকা 10 টাকা আমার দিত, ওই দিয়া চলতো। তারপরে এক সময় আমি ফুলের কাজে ঢুকে যাই, ইভেন্ট ম্যানেজমেন্টে, ওই জায়গা থেকে আমার 100 টাকা করে যায়। আমি সকালে যাই, সকাল 5টার সময় কাজে যাই, 3টার সময় আসি।
আচ্ছা,
এরকম করে আমাকে 100 টাকা দিত। যাক ভালোই চলতেছি, কিছু টাকা জমাইছি, একটা মোবাইল কিনছি, মোবাইল কিনে ভালো এরকম
টাকা জমিয়ে আবার মোবাইলও কিনলাম।
হ্যাঁ, মোবাইলও কিনছি। মোবাইল কেনার পরে এদিকে ভালোই চলতেছি, হঠাৎ করে পরে আমি বললাম, ভাইয়া আমি যে এই যে সকাল 5টায় আসি, রাত 3টায় যাই, না আমার এই টাকায় চলবে না, আমাকে 50 টাকা বাড়াও। বলতেছে নাম পাবো না, ওই জিদ করে আমি কাজে যাইনি। ওই মাধ্যমে আর একটা ছেলে সলেমান আমার ফ্রেন্ড, ওর মাধ্যমে আমি কাজে ঢুকি আর একজনের সাথে,
একই টাইপের
কোম্পানি। হ্যাঁ, ওই কোম্পানিতে কাজ করে, ওই কোম্পানি ঢোকার পর ওই মালিকের মামা ডাকতাম, ওনার দেশের সেবা খুলনা ছিল, আমার দেশের সেবা পটুয়াখালীতে।
আচ্ছা,
পরে উনি আমাকে বলতেছে তুমি কি কি কাজ জানো? আমি বলছি সব জানি, কারণ আমি আমার কথা হলো যে আমি জানি না যেটা ওইটাও জেনে নেব, কিন্তু আমি এই কথা বলবো না যে জানি না, তাইলে আমাকে আমার থেকে একটা বিশ্বাস হারাবে।
আচ্ছা আচ্ছা,
আমি এই জন্য সব জানি, আমার এরকম একটা অভ্যাস যে আমি যেটা না জানি, হ্যাঁ, কিন্তু ডাইরেক্টলি বলি না জানি না, হ্যাঁ দিয়ে দেখেন আমি চেষ্টা করতেছি যেটা না জানি ওইটাও, আর যেহেতু ওই জায়গাতে জানি তাইলে আমি সব জানি। বলছি, উনি বলছে যে ঠিক আছে তুমি কাজ করো। ওই জায়গাতে কত টাকা দিত? আমি মিথ্যা কথা বলছি যে আমাকে 200 টাকা দিত,
100 টাকা বাড়িয়ে বললো।
হ্যাঁ, উনি আমাকে বললো ঠিক আছে তুমি কাজ করো। উনি আমায় 250 টাকা করে হাজিরা দেওয়া শুরু করলো।
আচ্ছা,
এর ফাঁকে আমি আমার যে কাজ, এই কাজ ওভারটেক করেও আমার শুধু কাজ ছিল হইলো সাইডে মালামাল নিয়ে যাব, ওদের সাথে কাজ করবো হেল্পার হিসেবে। যেটা আমি করতাম কি, আমার ওই কাজ শেষেও আমি একটা ক্লায়েন্ট আসলো, আমি দৌড়াই যে আমি সামনাসামনি কথা বলা শুরু করতাম, ওই জিনিসগুলো ওনার চোখে লাগতেছিল যে আগ্রহ আছে। তারপর উনি আমাকে বললো একদিন যে তুমি একটা ক্লাব আছে, ওই ক্লাবটা দেখো। আমি ঠিক আছে, আমি আরো খুশি। উনি আমাকে একটা অ্যালবাম দিল, তখন ল্যাপটপ ছিল না, অ্যালবাম দিল, অ্যালবাম নিয়ে দৌড়াদৌড়ি, ভালোই নাম্বার জানি, ফোন দিয়ে কাজ হয় প্রতিদিন। এখন ওই যে ওনার চিন্তা হলো যে এই কাজটা, এই টাকাটাই তো আমার বাড়তি আসলো, আর এই ছেলেটা তো আমার এই আউট সময় ব্যবহার করতেছে এই কাজের পিছনে, সন্ধ্যার পরে আমার কোনো কাজ নেই, ওই নিয়ে দৌড়াদৌড়ি। এখন এক সময় দেখতেছি আমি প্রচুর টাকা ইনকাম করতেছি।
কিরকম?
আমি 20,000 টাকায় কাজ আনতেছি, আমি 18,000 টাকা বলতেছি, আবার 20,000 টাকার কাজ থেকে আমার খরচ আছে, কোম্পানির খরচ আছে 6,000 টাকা, থাকতেছে 18 বলছি, থাকতেছে কত 12,000 টাকা, উনি আমাকে দিয়ে দিচ্ছে 3,000 টাকা।
আচ্ছা, উনি ওনার পক্ষ থেকে এমনি দিচ্ছে,
এমনি
হচ্ছে চুরি করছেন 2,000?
হ্যাঁ, 2,000। আর উনি চিন্তা করতেছে যে আমার যে এই যে 9,000 টাকা আসছে, এটা তো একদম ফায়ার উপর।
আচ্ছা,
কারণ হলো যে উনি এই কাজটা তো আমার অভিজ্ঞতার থেকে ধরতেছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এক সময় এরকম করতে করতে আমি বড় বড় কাজগুলো ধরা শুরু করলাম, উনিও দেখতেছে পারতেছে, তো পরে আমি কাজ ধরি, এখন দেখি টাকা প্রচুর ইনকাম। হঠাৎ করে উনি করলো কি,
এই বড় বড় কাজ ধরার জন্য কি আপনার ক্লায়েন্টকে
কনভিন্স করতে হতো? কিন্তু আমি আস্তে আস্তে শিখে যাচ্ছি, টাকা পাচ্ছি, কথা কিভাবে বলে, উনি ওনার সাথে যাইতাম মাঝে মাঝে, উনি কিভাবে বলে ওনারে আমি ফলো করতাম, উনি কিভাবে কোন কথায় বলে একটা হাসি দিত ওইটা ফলো করতাম, কি কথা বলে কি বলতো ওইটা ফলো করে, ওইভাবে সেম আমি ওইটা মাথায় রেখে কথা শুরু করে দিতাম। দেখতাম উনি যায় কাজ হয় না, কিন্তু আমি ওই কাজটা ঠিকই নিয়ে আসি, উনি যেটা না পারে আমাকে হ্যান্ড ওভার করে কথা বললো তুমি। হ্যাঁ, আমি কথা বলতাম, কাজ হয়ে যেত, তো উনি দেখতেছি তো ভালোই পারতেছে, পরে টাকা দিলে আমার লস কি? তারপরে ভিতরে আমার সম্পূর্ণ ওভারঅল দায়িত্ব বুঝাই যায়।
আচ্ছা,
সকালবেলা মার্কেট করা, মানে আমাদের যে ফুল কেনা, তারপরে একদম সাইড টেড সব, অলমোস্ট শুধু উনি টাকা দেয় বা আমার থেকে নেয়, আমি যে কাজ থেকে যে পার্টির থেকে টাকা নিয়ে আসি ওইটা উনি বুঝে নেয় যে লাভ কত টাকা হয়েছে ওইটা নেয়।
এছাড়া
আর ওনার কাজ যেগুলো উনি বুকিং করে উনি আমাকে টাকা দিয়ে দেয়, মামায় 30,000 লাগবে, 30,000 দিয়ে দেয়, যেটা লাগে দিয়ে দেয়।
আচ্ছা,
সকালে মার্কেটে গেলে আমি দেখা যাচ্ছে 2,000 টাকা চুরি করি, এক ঘন্টার জন্য গেলাম 2,000 টাকা, আমার কথা হলো থাকতেই হবে আমার 2,000 টাকা, সারাদিন কাজ করতেছি আমার ওই জায়গা থেকে 1,000 থাকতে হবে। এরকম করে আমি এখন আর বেতন চাই না, ওই যে 250 টাকা করে হলেও যে আমার যে একটা টাকা আসে ওই টাকা যা আমি চাই না, আমার লাগতেছে না, ওটা তো আমার এখন 3 দিনের ইনকাম। যাই হোক, এক সময় উনি দাপ করে আমার 500 টাকা করে দিল।
আচ্ছা, ওই 250 টাকা 500 টাকা করে দিল,
500 টাকা করে দিল। ওদিকে আমার কিন্তু পার্সেন্টেজ থাকতেছে, তারপরে আমার চুরিটা থাকতেছে, এরকম এখন আমি প্রচুর টাকা ইনকাম করতেছি। আর আস্তে আস্তে আমি ফোনে কথা বলা শুরু করে দিলাম,
ফোনে কথা বলা শুরু করে দিলাম
মেয়েদের সাথে।
মেয়েদের কন্ট্যাক্ট নাম্বার পেলেন কোথায়?
আমার ফ্রেন্ডরা দিত, কিংবা ওই যে আমি রং নাম্বার ফোন দিতাম, কোন মেয়ে দত্ত দেওয়া গেছে
কোনোভাবে একটা নাম্বার
পাইলে হয়েছে, আমি ওটা ওটারে আমার ম্যানেজ করতে হবে আমার চিন্তা। এরকম ফাঁকে আমি দেশে গেলাম, আমার এবার আমার দেশ গ্রামে নাম হয়ে গেল কি রাজুন এত টাকা কিভাবে ইনকাম করে। আমি কিন্তু কষ্ট করে ইনকাম করি, কারণ আমি সকাল ৫টায় বের হই, আমার ডিউটি হইল সন্ধ্যা পর্যন্ত আমার ইভেন্টে কাজ থাকে, সন্ধ্যা পরে সে মানুষ একটু রেস্ট নেয়, আমি রেস্ট নিতাম না, আমি দলে পার্টি বাসায় চলে যেতাম, ফোন দিতাম বসে, রাত ১০টায় পার্টি বাসার থেকে এসে আবার সাইডে চলে যেতাম, মালামাল খুলে নিয়ে আসতো, অলমোস্ট রাত ৩টার সময় ঘুমাই প্রতিদিন। এইভাবে আমার টাকা দিয়ে ইনকাম হচ্ছে, প্রতিদিন আমার সাইড ইনকাম, মামা দিচ্ছে বেতন, মিলে ভালো টাকা মাসে আমার ৪০,০০০ টাকা থাকতেছে। দেশ গ্রামে কথা হলো কি কখন মনে হয় দুই নম্বরই কোনো ব্যবসা করে, যেমন তখন ফ্যান্সি ডিলেস মানে খুব ইয়াবা কোন নাম নাই, এরকম কথা বলতেছে মানে সবাই হতভম্ব যে ই পড়াশোনা করে নাই কিভাবে এত
পড়াশোনা করে নাই কিভাবে এত
টাকা ইনকাম করতেছে। পরে ওই যে আমার দেশের থেকে যে আসে আমার কাছেই আসে, এখন যে আসে আজ পর্যন্ত যে আসলেই ফার্স্ট আমার কাছে আসবে, এসে দেখতেছে না ওর তো আমার বড় ভাইরা যারা আসে না তো ওর তো সম্পূর্ণ তাইলে আসলে লিগাল ভাবে ইনকাম করে, ওই ওজাই বলে না আসলে আমরা যে মন্তব্য করছি আসলে না আমি দেখে আসছি ওর কথাতে ৩০-৪০ জন পোলাপান চলে।
আচ্ছা,
এর মধ্যে বয়স্ক লোক আছে, আমার দাদা বয়সী লোক আমি চালাচ্ছি, এইভাবে করে দাও এইভাবে করো এইটা ভালো হবে এইভাবে আমার কমানে চলতেছে। তখন আস্তে আস্তে বিশ্বাস হলো, আমি আস্তে আস্তে বাড়িতে টাকা পয়সা দিচ্ছি ঠিকঠাক মতো, এর মধ্যে কথা বলা শুরু করলাম, আমার এক ফ্রেন্ড নাম্বার দিল আমাকে একটা মেয়ে,
তার কাছে চাইলাম,
হ্যাঁ ওর কাছে আমি চাইলাম, নাম কি মেয়ের নাম শারমিন।
আপনার উদ্দেশ্য কি ছিল?
আমার উদ্দেশ্য আমি তো ওই যে প্রেম করতেই নাই, এর মাঝখানে যখন ঢাকায় আসছি আমি তো
জাস্ট একটা প্রেম করা,
হ্যাঁ প্রেম করা, একটা প্রেম করা আমার।
আচ্ছা, আপনার কি মাথায় কখনো এইভাবে চিন্তাটা আসে না যে প্রেম জিনিসটা তো হঠাৎ করে একজনকে দেখে ভালো লাগলে তারপরে আসে?
হ্যাঁ,
বলে প্ল্যান করে নাম্বার জোগাড় করে ফোন করা তো প্রেম হয় না।
আজও পর্যন্ত আমার জীবনে প্রেম আসে নাই, এটা হলো সত্যি।
আপনি কতদিন ওয়েট করেছেন? আপনি তো ক্লাস ৯ থেকেই খুঁজতেছেন।
হ্যাঁ, ৯ থেকেই খুঁজতেছি।
তাহলে ক্লাস ৯ এ তো আপনি প্রাপ্ত বয়স্কও ছিলেন না, তার আগে থেকে আপনি খুঁজলে আপনার ধৈর্য তো শেষ হবেই,
প্রেম আসে না আজ পর্যন্ত।
হ্যাঁ, প্রবলেমটা কি মেয়েদের না আপনার?
জানি না, এখন আমার
জানতে হবে প্রবলেমটা কিন্তু এভাবেই আসতেছে যে আপনি যখন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় খুঁজে বেড়াচ্ছেন প্রেম করার জন্য কাউকে, তখন কিন্তু আপনার জীবনে প্রেম আসবে না, কারণ প্রেম আপনাকে খুঁজে বের করবে সেই সময়টা কোথায়? আপনি তো আগে থেকে নারী খুঁজতেছেন, প্রেম না,
প্রেম না, হ্যাঁ ভালো লাগা, ভালোবাসা না,
ভালো লাগা খুঁজতেছেন, ভালোবাসা না, মানুষ খুঁজতেছেন না, খুঁজতেছেন নারী,
নারী।
ওকে, বলেন।
তারপরে ও আমাকে নাম্বারটা দিল, তা আমি ফোন দিলাম, ও বলতেছে যে কে কোথায় ফোন দিয়েছেন, আমাদের বড় বোনের ফোন, অরিজিনাল ফোনটা হয়ে গেছে বড় বোনের, ওইটা দিয়ে
মানে নাম্বারটা ভুল দিয়েছে নাকি?
ভুল দিয়েছে কি, ও যে কথা বলতো, ও কথা বলতো, ও ভাবছে যে ওই মেয়ের নাম্বার, ও একদিনই ফোন দিয়েছিল। পরে ওই বড় বোন ধরলো, পরে ধরাবো আমি কই শারমিন আছে, কে আপনি আমাকে ফোন দিয়েছেন, কেন কই বললেন ফোন দিতে, প্রচুর টাকা, আমার টাকা শেষ নাই। তখনকার মনে করতেছি যে আমি আমি সব আমি আমি তো নগদ টাকা খুব কম রিচার্জ করতাম, ফোন দিয়ে দিতাম, আমার কাকা আমার নিচে একটা ফ্ল্যাগশিপ দোকান ছিল, আমার ফোনে টাকা দেন, মাস শেষ হয়তো ১২,০০০-১৫,০০০ টাকা বিল দিয়ে আসতাম ওনারে।
আচ্ছা,
মাস শেষ হলে কোনো মেয়ে চাইলে আমি দিয়ে দিতাম ফোনে টাকা,
কোন মেয়ে চাইলে তার ফোন
দিয়ে দিতাম, হ্যাঁ আমার সম্পর্ক হবে, আমি ভাবতাম যে টাকা দিলেই
সম্পর্ক কেমন হবে।
পরে যাই হোক, আস্তে আস্তে কথা বলতে শুরু করলাম, কথা বলতে বলতে এক পর্যায়ে বললো ভাইয়া এটা তো আমার আপুর নাম্বার, বিব্রত হয়ে গেলাম, কোনটা আপু কোনটা, আমি ফোন ধরলেই শারমিন বলবো ওকে। এক সময় কথা বলতে বলতে একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল
শারমিনের সাথে।
এরপর ওর বোন চলে গেল স্বামীর বাড়িতে।
আচ্ছা,
এখন ফোন দিয়ে পাইতেছি না, হঠাৎ করে ওর বোন চালাকি করে দিল, হ্যাঁ ননদের কাছে। যাই হোক, ননদের সাথে হাই হ্যালো করতে করতে হয়ে গেল ননদের সাথে আমার সম্পর্ক, নার্সিং নাম।
ননদের নাম্বারটা আপনাকে দেওয়া হলো?
না, ওই ফোন থেকেই।
কিভাবে তার সাথে সম্পর্ক হলো আমি বুঝলাম,
ওর ভাবি চালাকি করে বোনের ফোন দেই, তা বোনে না দিয়ে ননদকে জ্বালাও।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
চালাকি করে দিয়ে দিল, হয়ে গেল তার সাথে আমার সম্পর্ক।
তার সাথে আপনার সম্পর্ক?
আমার নাকি কণ্ঠ অনেক ভালো, কথা অনেক ভালো বলি।
আচ্ছা,
এরকম কথা শারমিন চলতেছে?
হ্যাঁ
শারমিন চলতেছে এখন, এইবারই ফোন থেকে, মানে ওর বাপের বাড়ির ফোন থেকে মাঝে মধ্যে। যাই হোক, এখন দুইজন আসে থেকে কথা বলি।
কোন সময় কথা বলেন আপনি?
আমি সময় করে নিই, এই যে একবারে কারোর সাথে কথা বলি না, ওর সাথে ২০ মিনিট কথা বলছি আমি, ফোন কিন্তু কানে ২৪ ঘন্টা আছে।
ওয়েটিং পাইতো না আরেকজন আপনাকে ফোন দিলে?
ওয়েটিং পাইতো, আমি ব্যস্ত আছি
তখন, বলতেন
বিজনেসে কাজে আছি। আমার একে একে ৪টা ফোন ভাঙছে, আমার মামা সিম ভাঙতো, প্রচুর সিম ভাঙতো,
তো ফোনে কথা বলতাম।
হ্যাঁ, ফোনে কথা বলতাম, কিন্তু উনি আমাকে ফোন দিলেই সাথে সাথে ফোনটা করতাম, কিন্তু উনি বিরক্ত হয়ে যেত কেন আজ ফোনে কথা হয়।
এই সময় তাহলে আপনার মোট কয়টা মেয়ের সাথে রিলেশনশিপ চলছে?
বলতেছি ওই তারপর দুইটা হয়ে গেল, দুইটার সাথে আমি শারমিনকে দেখতে গেলাম, ভালো লাগলো।
আচ্ছা, শারমিনের সাথে দেখা হলো?
দেখা হলো, প্রথম দেখা হলো, ওর বাড়িতে গেছি। কিন্তু
এটা কথা বলার কতদিন পর শারমিনের সাথে কথা?
দুই মাস, আড়াই মাস পর ওর বাড়িতে গেছি।
ওদের বাসায় গিয়ে?
বাড়িতে, একদম বাড়িতে গেছি। আমার ফ্রেন্ড নিয়ে বাড়িতে গেছি, আপেল কমলা মিষ্টি মিষ্টি প্রচুর, প্রায় 3500 টাকা খরচ করে গেছি। গিয়ে দেখা করলাম, ভালোই। এরপরে টার্গেট হইলো ওর বেআইন, ওই যে ননদ।
টার্গেট হইলো মানে?
মানে এতদিন তো বোনের, বোনের সাথে কথা বলছি, এখন বোনের ননদ, বড় বোনের ননদ, মানে শারমিনের বেআইন।
আচ্ছা,
বেআইনের সাথে দেখা করতে গেলাম, করতে গিয়ে দেখলাম আমাকে অনেক ঘুরালো, এই না ওই জায়গায়, ওই জায়গায় ওই জায়গাতে, দেখ ভালো দেখা।
সে তো শারমিনের ব্যাপারে কিছু জানে না?
না, কিছু জান না, কেউ যে কিছু বলতে দিনে, ঠিক আছে। পরে একদিন দেখা করতে গেলাম, প্রচুর কালো।
আপনার কাছে এটা মনে হলো না যে একসময় আপনার চেহারা খারাপ ছিল?
না, তখন আমি আমি স্মার্ট ভাবতেছি যে আমি সব,
এই জন্য নিজের আগের কথা ভুলে গেছি,
আগের কথা সব ভুলে গেছি,
আপনি কেমন ছিলেন না ছিলেন।
যে মেয়ে যে ফোন দিই সেই রেসপন্স করে, কোন মেয়ে নাই আমি মনে করতেছি আমি।
সেটা কি আপনার কথার জন্য, আপনার কণ্ঠের জন্য, নাকি আপনার?
আমি একটা জিনিস ওদের প্রশ্ন করতাম, আমার কি ভালো লাগে, কয় আপনার সবই তো ভালো লাগে, দেখা করার পর বলতাম আমার কি ভালো লাগে। আমি আমি কিন্তু পরে আসতেছি, আমার ঠোঁট গুলি প্রচুর লাল ছিল।
আচ্ছা,
আমি
বিরতির ঘন্টা পড়ে গেছে, এখন আমাদেরকে বিরতি নিতে হবে। আপনারা শুনছিলেন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। এমন কিছু সত্য এখন পর্যন্ত আমরা শুনেছি, অনেকের কাছে হয়তো খুন খারাপই, ধর্ষণ, এগুলোকে অনেক বড় কিছু মনে হতে পারে, কিন্তু আসলে মানুষের মনকে খুন করা, আত্মাকে খুন করা বা আত্মাকে ধর্ষণ করা আরেক ধরনের একটা ব্যাপার। যখন আপনি দুটো সম্পর্ক, তিনটা সম্পর্ক বা এমন কিছু উদ্দেশ্যমূলকভাবে চালিয়ে যাচ্ছেন, তখন আপনার অটোমেটিক্যালি বোঝা উচিত যে ভালোবাসা জিনিসটা আপনার ভেতরে তৈরি হয়নি, হইলে আপনার মধ্যে অবশ্যই কৃতজ্ঞতা বোধ থাকত, সেখান থেকে আপনার মধ্যে অপরাধের বোধটাও আসত কিছু না কিছু। যখনই আপনার একসাথে দুইজন, একজনের অধিক কাউকে ভালো লাগবে, তখনই আপনার বোঝা উচিত আপনি কিন্তু ভুল পথে এগিয়ে যাচ্ছেন, যে কোনো একটা শেষ না করে আরেক দিকে এগিয়ে যাওয়া। আমি জানি না রাজন আরো সামনে কতদিকে গিয়েছে, বাট আমরা সবই জানব ছোট্ট একটা বিরতির পর। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আমি রেহান আছি আপনাদের সাথে, যাহা বলিব সত্য বলিব নিয়ে। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে, তাহলে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। স্টে টিউনড উইথ 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরো একবার বিরতির পর শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছে রাজন। রাজনের ঘটনাগুলোর একটা মাত্র অংশ আমরা শুনেছি, আর বাকি অংশগুলো এখন শুনবো। তবে এতটুকু আমি আমার শ্রোতাদেরকে বলে দিতে চাই যে অলরেডি আমরা যতটুকু শুনে ফেলেছি তাতে আমরা বুঝেছি যে রাজন কিন্তু একের অধিক সম্পর্কে জড়িয়ে পড়ছিল, একের অধিক মানুষের প্রতি তার আকর্ষণ ছিল। আমি এটাকে ঠিক ভালোবাসা বলবো না, এখন পর্যন্ত ভালোবাসার দেখা রাজন পায়নি, রাজনের খোঁজও ভালোবাসা এখন পর্যন্ত খুঁজে পায়নি। তবে আকর্ষণ জিনিসটা কাজ করছে এবং সেটা কোন রকম কোন ইয়ত্তা মানছে না, কোন রকম কোন সীমাবদ্ধতার মধ্যে সে আপাতত নেই। দেখা যাক ঘটনা কোন দিকে আগায়। রাজন, এরপরে, তারপরে যখন আপনি এই শারমিন মেয়েটার সাথে, তখন আপনার রিলেশনশিপ চলছে?
জি, তারপরে ওর বেআইনের সাথে দেখা করলাম, ভালো লাগলো না,
যে অনেক বেশি কালো, তাই আপনার ভালো লাগে?
হ্যাঁ, তাকে একটু অপমান করে আমি চলে আসলাম।
হ্যাঁ, এরপরে কি আপনাকে কেউ কখনো অপমান করেছে?
না, আমাকে আমাকে ডাইরেক্টলি কেউ অপমান করেনি, আমি করে আসলাম ওই জায়গাতে। এর ভিতরে ওই সূচিতে আমি বাড়িতে যখন থাকি, হঠাৎ করে আমার স্কুলে একটা মেয়েকে দেখে ভালো লাগে, আমাদের স্কুলে দেখে ভালো লাগে, ওর নাম হচ্ছে চিক নার্সিন। হ্যাঁ, যে মেয়েটাকে অপমান করছে ওর নামও নার্সিন, এই মেয়েটার নামও নার্সিন। তো আমি বললাম যে পেয়ে তো গেছি, যাক সমস্যা কি, একটা গেছে একটা
পেয়ে গেছেন,
যে নার্সিন চলে গেছে আর এক নার্সিন পেয়েছি।
আচ্ছা, মানে আপনার যে কোনো একটা নার্সিন
হইলেই হলো। তাই মেয়েটা দেখতে সুন্দর, ভালোই লাগতেছে, পরিচয় খুঁজতে খুঁজতে দেখি যে আমার ভাগ্নি হয়, দুঃসম্পর্কে। যাই হোক, তারপরে আমি মানলাম না যে ভাগ্নি হইলো, হয়েছে কি
দুঃসম্পর্কে, সমস্যা কোথায়।
ডাইরেক্টলি প্রপোজ করলাম, প্রপোজ করার পর ও দেখি জানাবো, হঠাৎ ও রাজি হয়ে গেল। পরে চলতে আছে সেম ওরে আমি বললাম যে আমাকে ফোন দিবা, ফোন দিবা, ফোন পাবো কোথায়? তুমি আমার ভাগ্নি আছে মুক্ত, ওর ফোন থেকে ফোন দিবা।
আচ্ছা,
ফোন দিবে, তারপর ফোন দিতেছে, কথা চলতে।
এটা হচ্ছে কোথায় হচ্ছে ঘটনাটা? বরিশালে।
হ্যাঁ, বরিশাল পটুয়াখালীতে। আমি ঢাকাতে চলে আসছি, ছুটি শেষ আমি চলে আসছি।
এই ছুটির মধ্যে গিয়ে আপনি ওই নাসরিনের সাথে একটা সম্পর্ক তৈরি করে আসছেন?
হ্যাঁ, আর ওই ছুটিতে আমি গেছিলাম কিন্তু শারমিন নাসরিনের লগে দেখা করতে।
আচ্ছা,
ওই শারমিন
এবং ওই নাসরিনের সাথে দেখা করতে। ইন দ্য মিন টাইম আরেক নাসরিনের সাথে আপনার দেখা হয় স্কুলে, যাকে আপনি পছন্দ করে ফেললেন এবং তার সাথে একটা সম্পর্ক তৈরি করলেন। মোট তিনটা মেয়ের সাথে সম্পর্ক নিয়ে আপনি আবারও ঢাকা শহরে চলে আসছেন।
চলে আসছি।
এবার
আস্তে আস্তে ওদের সাথে সম্পর্ক কমাই দিলাম কথা বলা, ওই নার্সিনা শ্যামিনের সাথে। কারণ আমি তো একটার সাথে এখন কথা বলতেছি, কথা বলতে বলতে এক সময়
একটার সাথে না একটা মানুষের সাথে।
হ্যাঁ, প্রায় মাস তিনেক হয়ে গেল কথা বলতেছি বলতেছি, ফাঁকে দিয়ে আর একটা মেয়ের সাথে আমার হঠাৎ করে রং নাম্বার ফোন আসে।
কোন ফাঁকে দিয়ে?
এই যে নার্সিনের সাথে কথা চলতেছে, এই ফাঁকে দিয়ে আর একটা মেয়ের সাথে মেয়ের কল চলে আসলো রং নাম্বারে, কথা বলতেছি। মেয়ে তার নাম হলো রানী।
আচ্ছা,
যাই হোক, ওর কণ্ঠটাও ভালো লাগলো। কথা বলতেছি বলতেছি আমার সাথে যেই কথা বলে কেউ ফিরে যায় না, মানে সবাই আমার সাথে ইন্টারেস্টিং আছে যে কথা বলার জন্য আছে ওদের। কথা বলতেছি তো নার্সিনে হঠাৎ করে একদিন খবর পাই যে ওর বিয়ে। আমার বন্ধু বান্ধব বলতেছে, আর আমি এমন একটা কার সাথে প্রেম করলে সবাই লোক বইলে।
এটা কোন নার্সিনের বিয়ে?
এটা যে নতুন যে সুন্দর।
আচ্ছা আচ্ছা,
পুরানটা আমি বাদ, একদম বাদ,
একদমই বাদ,
একদমই বাদ। ও কালো।
আপনি যে বারবার পুরানটা নতুনটা একটা বলতেছেন, আপনার কি মেয়েদেরকে জিনিস মনে হয়?
আসলে নাম তো দুইটা হয়ে গেছে এই জন্য।
না, সে বলুন, যে বলুন, ওনাকে বলুন, তাকে বলুন,
ওকে ওকে,
তা বলবেন না, তাহলে মনে হয় আপনি জিনিসের কথা বলছেন, প্রোডাক্ট বিজনেস বাইরে পাওয়া যায়।
পরে এই নার্সিনের সাথে কথা বলতেছি, হঠাৎ করে আমি কোন মেয়ের সাথে অ্যাফেয়ারে পড়লে আমি সবাইকে বলে বেড়াই। কারণ আমি তো ওই যে প্রথমে কোন মেয়ের অফার দিলে রাজি হতো না, এখন আমি সবাইকে বুঝাইতে চাই যে আমি কিন্তু প্রেম করি।
ছোট্ট করে এখানে আমি একটু জিনিস বলতে চাই যে আপনি যে একের পর এক মেয়ের সাথে সম্পর্কে যাইতেন বা করতে পারতেন, এটা আপনার কাছে অনেক বড় একটা গর্বের বিষয় ছিল।
গর্বের বিষয় হয়ে গেছে এখন।
এবং আপনার কিছু বন্ধু বান্ধব নিশ্চয়ই ছিল আপনাকে খুব বাহবা দিত, মামা তুই তো চান্স পাইলে যে কোনো মায়া পড়া লাইতে পারতাস।
এখন কেউ কোন নাম্বার পাইলে আমাকে দেয়, না পারলে আমাকে দেয়,
না পারলে
আমাকে দেয়।
আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনিও এমন একটা সার্কেলে থাকেন, আপনার ফ্রেন্ডরাও আপনার সামনে জিনিসটাকে এমন ভাবেই উপস্থাপন করে যে একটা মেয়েকে কনভিন্স করে যদি সম্পর্কের মাধ্যমে তৈরি করতে পারি, তার মানে আমার খুব পাওয়ার, আমি অনেক বড় কিছু হয়ে গেলাম, অনেক বেটার কিছু হয়ে গেলাম। না, এমন কিছু না। আসলে মূলত আপনাদের পাল্লায় পড়বে বোকা মানুষরা, এবং আপনারা বোকা মানুষের ইমোশন নিয়ে খেলতেছেন, এবং এই ইমোশন নিয়ে খেলাটা একসময় আপনার সাথে কোন রকমের খেলার পর্যায়ে পৌঁছাবে আমার মনে হয় ভুক্তভোগীরা সেটা জানে। বলেন
জি। তারপরে ওই নার্সিনে যেদিন, সবাই তো জানে যে আমি প্রেম করি, নার্সিনে একদিন ওই দেখতে আসে। আমি ঢাকাতে প্রচুর কাজের চাপ, প্রতিদিন তিন যে চার যে সাইড, আমাদের তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়, খুব প্রেশার যাচ্ছে আমার। তখন ফোনে কথা চলতেছে, দুই দিন গ্যাপ পড়ছে কথা, দুই দিন, মানে ওই যে দেখতে আসছে ওই দিন থেকে পরের দিন।
আচ্ছা আচ্ছা।
কিন্তু যেদিন দেখতে আসছে ওই দিন আমাকে সবাই ফোন দিচ্ছে, নার্সিনের তো বিয়ে, নার্সিনের তো বিয়ে, কই দেখ বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আমার কাছে ওরকম কিছু মনে হয় না, কারণ আমি কোনো ফিলিংস কাজ করে না, কারণ আমি এতটাই কাজের চাপে আছি যে আমাকে এখন এই মুহূর্তে মনে হয় ফোন না দিলে ভালো লাগতো। যে নার্সিন আমাকে ফোন দিচ্ছে না, এজন্য কোনো কষ্ট হচ্ছে না। হঠাৎ করে আমাকে সবাই বলতেছে, কই যাক বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আমার আমাকে মেয়ের অভাব, আমি আর একটা সাথে কথা বলি না। বলার পরে বললো, হঠাৎ করে পনেরো দিন যখন চলে যায় আমার কাজ কমে গেল, এখন আমার ভিতরে কষ্ট কাজ করতেছে।
আচ্ছা,
ফোন দিচ্ছে না আমাকে, কষ্ট কেমন জানি। তারপরে আমি কি করব, ওই রানীর সাথে যে মেয়ের সাথে আবার কথা হলো, ওর সাথে আমার কথা পুরা দমে চালু করে দিলাম কষ্টটা ভোলার জন্য।
মানে এতদিন আপনি হচ্ছে ওই নাসরিন মেয়েটাকে একটু সময় দিতেন, এবং সাথে নতুন যে মেয়েটার রানী তাকেও আপনি
সময় দিচ্ছি।
এবারে আপনার যখন কাজ কমে গেল, ওই কাজ কমার বাকি সময়টা আপনি দেওয়া শুরু করলেন রানীকে, নাসরিনকে সময় দিয়ে তো লাভ নেই
না,
তার তো বিয়ে হয়ে গেছে,
তাকে পাচ্ছি না ফোনে।
আচ্ছা আচ্ছা,
ফোনে পাচ্ছি না।
তো এই ক্ষেত্রে কি এটা কি আমি আপনার নাসরিনের প্রতি মায়া বলবো, নাকি আপনার অবসর সময় বলবো?
মায়া, অবসর সময় না, অবশ্য মায়া। আমার তো একটাই প্রথমেই বলছে, আমার আজও পর্যন্ত কোনো ভালোবাসা আসে নাই, কারণ ভালোবাসার জন্য অনেকেই শুনছি হাত কাটে পা কাটে, মানে অনেক কষ্ট পায় কান্না করে। আজও পর্যন্ত আমার মানে চলে গেছে, তাতে কি হয়েছে? আমার মনে হয় যে চলে গেছে, তাতে কি হয়েছে? ভালো হয়েছে, ডিস্টার্ব ফিল থেকে বাঁচছি এরকম। কিন্তু একটা মেয়েকে যখন আমার ভালো প্রথমে কথা বলি, আমার এটার সাথে কথা বলতেই হবে, যেমনি ওকে রাজি করতে।
হ্যাঁ,
কিন্তু রাজি হওয়ার পর আমার না আর ভালো লাগে না, কেন ও রাজি হইলো এত তার হাতে?
ওই যে এরকম আপনার ওই টা বলার অভ্যাস থেকে একটা জিনিস কিনে ফেললো, তার ওটার প্রতি ইন্টারেস্ট থাকে না।
হ্যাঁ, যে ভাগ কেন এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল, যাক ভালো লাগে না।
আচ্ছা,
এর ভিতরে আবার একটু বলে বেড়াই, এই যে শারমিন, ও একদিন ঢাকাতে চলে আসে ওর ভাবির বাসায়, ওর সাথে দেখা করতে যাই। দেখা করতে গিয়ে আমি ফিজিক্যাল বলতে এখনো মাথায় নেই, ওর সাথে সিনেমা দেখতে যাই, সিনেমা দেখতে যাই আমি শুধু। আমার শুধু এখন এটুকুই নেশা, প্রত্যেকটা মেয়ের উপরে খেলে আমি এতটুকু
ওই সময়ের পর থেকে,
হ্যাঁ এই সময়ের পর থেকে। পরে আমি যাই, যাওয়ার পরে ওই রানীরে দেখতে যাই, দেশে যাই, ওর সাথে দেখা করতে যাই, মিট করতে যাই, যাওয়ার পরে পিছন থেকে দেখে এতটাই ভালো লাগছে। আমাদের তিনটা ভাই যাই, কাজিন তিনটা চাস্তো ভাই যাই, আমরা তিনজনে টিস করতেছি, আমার একজনে বলতেছে চাস্তো ভাই তুই তো অনেক, মানে ও এইভাবে বলতেছে। বাট মানে
এখনো কিন্তু আপনার মধ্যে আমি নারীদের প্রতি কোনো রেসপেক্ট দেখছি না রাজন ভাই।
জি জি জি, এখন আসতেছি এই যে এরপর থেকেই।
আপনারা, আমি আগে একটু ঘটনাটা সাজিয়ে নিই, আমার শ্রোতা বন্ধুরা হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারে। এখন আপনি কোন সময়ের ঘটনা বলছেন?
নার্সিং মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পরে,
নার্সিং মেয়েরও বিয়ে হয়ে গেছে,
এখন পরে আছে আমি কারে নিয়ে, শুধু রানীকে নিয়ে।
আচ্ছা, এবার রানীর কথা বলছেন?
এখন রানীকে আমার দেখতে যেতে হবে, কথা বলছে।
বুঝলাম, গেলেন দেখতে,
গিয়ে দেখার পর ও ওর পিছে আমরা হাঁটছি আর ও সামনে সামনে
হাঁটতে, দুজন কাজিনও ছিল।
হ্যাঁ হ্যাঁ, এখন ও আমাকে ফোনে বলতেছে আমি এই জায়গায় দেখতেছেন, কই হ্যাঁ দেখতেছি, যাচ্ছি, ও বলতে একটু সামনে আসেন। সামনে যখন গেলাম ও সামনে সাইড ঘুরলো, পর ফিসটা ভালো লাগলো না।
আচ্ছা,
পরে আমি কেটে পড়লাম, আইসা একটু কষ্ট পাইলাম, সেটা কেউ নাই তো এখন আমার, আইসা মাঝে বসে গল্প করতেছি, হঠাৎ করে আমার বেয়াই আমাকে।
আপনি কি তখন বুঝতে পারছিলেন যে আপনি আসলে আপনার শরীরের খিদা মেটানোর জন্য কাউকে খুঁজছিলেন? ভালোবাসা না,
শরীরে খিদাও না আর ভালোবাসাও না, আমি এতটুকুই যে আমি সবাইকে বুঝাইতে চাই যে আমার সাথে কিন্তু অনেক মেয়ে প্যার করে।
এই জিনিসটা আপনাকে খুব আপনার মাথায় কাজ করতো?
পরে হঠাৎ করে আমি স্কুলে মাঝে এসে কষ্ট অনুভব করি, সেটা কেউ নাই আমার, হঠাৎ করে আমার বেয়াই বলতেছে কি বেয়াই লাগে আমার, একটা নাম্বার দিই তুই কথা বল, কি হয় আমার খালা তো নেই বান্ধবী, কথা বলি, মেয়েটার নাম নিজুম।
আচ্ছা,
আস্তে আস্তে কথা বলি, ফোন দেই, ধরে না, হঠাৎ করে আপনি ফোন দিবেন না, এই সেই যাই হোক, যাক দিলাম না তবে ফোন, আমি ঢাকায় চলে আসি, ঢাকায় আসার পর এখন রং নাম্বারে খুঁজি, রং নাম্বারে পেয়েও গেছি, কয়েকটা মেয়ের সাথে এখন কথা চলতেছে, কিন্তু আমি ভরসা নাই, এক একটা দিনাজপুর, একটা আছে রংপুরে, একটা দিনাজপুরে, আমার সময় কাটানো কাজ নিলিবিলি এখন, মানে আমার একটা নেশা হয়ে গেছে।
আপনার সময় কাটানোর জন্য একটা ড্রাগ মানুষ যেমন নেয়,
মেয়ে আমার লাগবেই, কথা বলবো।
শ্রোতা বন্ধুরা, আপনারা কি শুনছেন কিভাবে কোন পর্যায়ে চলে যেতে পারে? একটা সময় কিন্তু তার ইচ্ছা ছিল যে সে ভালোবাসা খুঁজে বের করবে, তার ভালোবাসার প্রয়োজন ছিল, তারপর এক সময় বুঝলো যে তার ভালোবাসা চাওয়ার সিস্টেমটা হচ্ছে চেহারার সাথে রিলেটেড, চেহারা ভালো না হলে সেই ভালোবাসা তার বেশিক্ষণ ভালো লাগছে না, এবং এই সেই মেয়েটা যদি তার প্রতি ফল করে, তাকে পছন্দ করে ফেলে, তাহলে সেই মেয়েটার প্রতি হালকা ইন্টারেস্ট সে হারিয়ে ফেলছে, রাইট? এবং এখন যেটা হয়ে গেছে, এখন কিন্তু তার এটা অভ্যেসে পরিণত হয়েছে, জাস্ট যেভাবে একজন অ্যাডিক্টেড পার্সন আস্তে আস্তে করে ইয়াবা, ফেন্সিটিল বা কোনো একটা কিছুর উপর নির্ভরশীল হয়ে যায়, সে কিন্তু মাত্র নির্ভরশীল হওয়া শুরু করলো। এখন ওই ড্রাগ অর্থাৎ নারী সঙ্গটা না থাকলে তার কিন্তু ভালো লাগছে না। তারপর
জি, তারপরে আমি এদিক সেদিক কথা বলতেছি, হঠাৎ করে আমাকে ওই নিজুম ফোন, যে বেয়াই আমাকে নাম্বারটা দিয়েছিল, আমি ফোন দিছিলাম, আমাকে বলছে ফোন দিবেন না কখনো, হঠাৎ করে একদিন ওই ফোন থেকে একটা ফোন আসলো।
আচ্ছা,
আমি বলতেছি কে? উনি বলতেছে ভাইয়া আমি, এই আপনি ফোন দিতেন মাঝে মধ্যে, আমি বলতাম ওই হ্যাঁ কেমন আছেন, এই সে ভালো, আমি ভালো কথা বলি, খুব ভালো, এমন কথা বলতেছি শরীরটা ভালো আছে আপনার, যাই হোক আমাকে মনে পড়লো আপনার, এই সে বলতে 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 এক সময় ওর সাথে আমি কথা,
আপনাকে চিনতো না?
না, চিনতো না,
কিন্তু তাও আপনার সাথে ফোনে কথা বলা শুরু করলো,
কথা বলতে শুরু করলো, আজকে 5 মিনিট, কালকে 10 মিনিট, এরকম এক সময় আমি বলে ফেলি যে আসলে আমাদের ফ্রেন্ডশিপের দরকার নেই, এই যে 5 মিনিট 10 মিনিট ফ্রেন্ডশিপ হিসেবে আমরা প্রেম করতে পারি না, বলতেছে এটা কি সম্ভব এই সেই। পরে যাই হোক আমরা এক সময় প্রেম, আমরা রিলেশন করি
ফোনে ফোনে।
হ্যাঁ, ফোনে ফোনে, দেখি নাই,
মেয়েটাও আপনাকে দেখে
না, আমাকেও দেখে নাই।
এই ক্ষেত্রে শ্রোতা বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই আমি বলবো ওই মানুষটার এবং এই মানুষটার দুজনেরই কিন্তু দোষ আছে, দুজনেই কিন্তু আকর্ষণের উপর বেস করে একজন আরেক সঙ্গে কথা বলে সেখানে তারা প্রেমের মতন একটা অসাধারণ সম্পর্কে চলে গেছে, যেই সম্পর্কটা না দেখে না জেনে অ্যাটলিস্ট ভালোভাবে একজন আরেকজনকে না বুঝে আসাই সম্ভব না, তখন যেটা আসছে সেটা শারীরিক আকর্ষণ বোঝাই যায়। তারপর
পরে আমি ওর সাথে কথা বলতেছি ভালোই, মানে অনেকদিন যাবৎ কথা বলতেছি, এক সময় আমি মিট করবো তোমার সাথে, দেখা করবো, বাড়িতে গেলাম, যার পর ওই দিনই বিকেলে আমি খুব, মানে কিভাবে একটা মেয়ের সাথে দেখা করতে গেলে যা দরকার হয়, সানগ্লাস থেকে শুরু করে, আমার এখন একটু কালো হয়ে গেছে, আমি বললাম তো আমি একটু নেশা নিচ্ছিলাম মাঝখানে, এই জন্য একদম প্রচুর নেশা নিচ্ছিলাম,
সে ব্যাপারে আমরা পরে শুনবো।
পরে দেখা করতে গেলাম, ও একটা বান্ধবী নিয়ে আসছে, এখন ও ভয় পাচ্ছে যে ওরে আমার পছন্দ হয় কিনা, আমি ভয় পাচ্ছি আমাকে পছন্দ হয় কিনা, এর ভিতরে একটা ব্যাপার হলো আমি কোনো মেয়ের সাথে দেখা করতে গেলে আমার থেকে সুন্দর ছেলে নিয়ে যেতাম না।
আচ্ছা, মানে
আমি কারণ আমি চাচ্ছি যে এই আমরা যেই যাচ্ছি একা কোথাও যেতাম না, যেই যাচ্ছি ফার্স্ট ফলোটা যেন আমাকেই করে।
আচ্ছা,
অন্য কোন ছেলেকে যেন ভালো না লাগে, এর থেকে যেন বুঝতে পারে না এই ছেলে খুব সুন্দর তো, আর কিন্তু আমার থেকে সুন্দর গেলে খালি ভাই বাবুর দিক তাকাবে। এটা হলো আমার, আমি এই কাজটুকু করতাম যে আমার থেকে সুন্দরটা নেওয়া যাবে না।
ওকে,
পরে গেলাম দেখা করলাম। ও
আপনি বন্ধুও কি বাছাই করতেন আপনার মানে এই উদ্দেশ্যে? এমন কি হতো না যে আপনার কোন একজনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, সে দেখতে এমনি আপনার চেয়ে অন্যরকম ভাবে ভালো, তাও আপনি তাকে নিতেন না?
না, আমি তাকে নিতাম না, মানে আমি ওই কোথাও গেলে নিতাম না। প্যান্ট আছে আমার থেকে অনেক কুচিত আছে, আমার থেকে অনেক সুন্দর আছে, সবার সাথে আমি মিশি, কিন্তু আমি কোথাও এই যখন মেয়েলি ব্যাপারে গেলে কোথাও সুন্দর আমার থেকে স্মার্ট নিতাম না।
ওকে, একটা জিনিস এখানে বোঝা দরকার শ্রোতা বন্ধুরা, আমরা এখানে অনেকক্ষণ ধরেই বলছি কুচিত চেহারা, বাজে চেহারা, খারাপ চেহারা, ভালো চেহারা, এগুলো নিয়ে অনেক কথা আমাদের মধ্যে হচ্ছে, কিন্তু আসলে কুচিত ভালো বাজে বলতে কি বোঝায়? আমরা যদি প্রত্যেকটা মায়ের কাছে জিজ্ঞেস করি আপনার সন্তান দেখতে কেমন, সে অবশ্যই বলবে অসাধারণ সুন্দর আমার সন্তান। আমার প্রত্যেকটা সন্তান কাছে যদি জিজ্ঞেস করি তোমার মা দেখতে কেমন, বলবে আমার মায়ের চেয়ে সুন্দরী পৃথিবীতে আর কেউ নেই। যেই কালো কুৎসিত মেয়েগুলোর কথা হয়তোবা বলছিলেন একটু আগে আমাদেরকে রাজন, সেই মেয়েগুলোকে বা সেরকম যদি কারো নিজেকে মনে হয় তাদেরকে বলবো যে আপনার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন মা আমি দেখতে কেমন, তাহলে বুঝবেন আসলে দৃষ্টিভঙ্গিটাই সবকিছু, শারীরিক সৌন্দর্য নয়। তারপর
তো তারপরে দেখতে গেলাম ওর ওর ভিতা ওই নিজমের ভিতা কাজ করতেছে, ওরে আমার পছন্দ হবে কিনা, আমার ভিতা কাজ করতেছে আসলে আমাকে পছন্দ হবে কিনা। তবে আমার ভিতা এতটুকু আমার মানে নিজের কাছে বিশ্বাস ছিল যে আমাকে কোনো মেয়ে দেখলেই পছন্দ হয়ে যাবে।
আচ্ছা,
আমার এরকম একটা বিশ্বাস জন্ম হয়ে গেছে আমার ভিতর যে আমাকে দেখলে সবাই তো। ও বলতেছে ফোন দেখা করে আসলাম, দেখা করে আসার পর ও বলতেছে আমাকে কি ভালো লাগছে, কই তুমি যে কোনটা ওইটাই তো বললো না, বলতেছে আমি এই মানে মোটা করে ওই মেয়েটা। আমি কই না তুমি কখনোই ওইটা না, তুমি চিকনা করে ওই মেয়েটা, কি করে বুঝলে? আমি কি ওই মেয়েটা বেশি কথা বলছে আমার সামনে?
আচ্ছা,
ওই মেয়েটা যেহেতু বেশি কথা বলছে তাহলে তুমি না, ও তুমি না, কারণ তুমি কম বলছো তাহলে তুমি ওইটা। কারণ এই জন্যই যে কখনো কোন মেয়ে যদি সঙ্গে কেউ যে নিয়ে আসে ও মেয়ের বেলায় ও মেয়ে কথা কম বলবে।
আচ্ছা,
কারণ আমি অনেক মেয়ের সাথে দেখা করছি,
এটা আপনার এক্সপেরিয়েন্স?
হ্যাঁ, কারণ আমি এর ফাঁকে অনেকগুলো বাদ দিয়ে গেছি যে অনেক মেয়ের সাথে দেখা করছি এর ভিতর। এবার গেলাম করতে, যাই হোক তা আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ হয়েছে, হবে না কেন, তোমার অনেক ভালো লাগছে, আর সবচেয়ে চোখ দুটো বড় বড় ছিল,
আচ্ছা
চুল ছিল একদম হাঁটুর নিচে,
আচ্ছা
অনেক সুন্দর,
এই জন্য আপনি তার প্রতি প্রচন্ড আকর্ষণ
বেড়ে গেল। কিন্তু ভালোবাসা কি এটা না, কারণ ভালোবাসা ও যদি আমাকে ফোন না দিত, আমি যতটুকু জানি একটা মানুষকে ভালোবাসলে যদি ফোন না
দিতে না জানেন না একজনকে ভালোবাসবেন কিভাবে, আপনি চিনেন না, আপনি তো তার শরীর ছাড়া কিছু দেখেনই নেই,
না
ফোনে কথা বলছেন,
ফোনে
কথা বলে আপনি আসলে তাকে কতটুকু চিনতে পারছেন?
না চিনতে পারিনি, বাট ফোনে তো আমাদের প্রেম হয়ে গেছে, মানে এমনও তো আছে যে ফোনে এমনও তো ফোনে প্রেম করে ফোনেই বিয়ে করে, কিন্তু আমার ভিতর এরকম না, আমার ভিতর যে ও ফোন দেয় না ওরকম কোনো কষ্ট অনুভব হচ্ছে না, দেখার নাই ফোন না দিছে তাতে কি আর একটা আছে আমি ওর সাথে সময় দিচ্ছি, এরকম মানে কখনোই আমার ভিতর ফিল কাজ করতো না যে এই ও তো এখনো ফোন দিচ্ছে না, এখনো ফোন দিচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, এরকম না। যাই হোক, কথা বলতেছিলাম এক পর্যায়ে আমি ঢাকায় চলে আসি, ঢাকায় ওই যে ওর সাথে দেখা করে চলে আসি, কথা চলতেই থাকে চলতেই থাকে, ওই ফাঁকে আবার ওর সাথে কথা চলে আমার এই যে গোপালগঞ্জ স্টেশনের সাথে কথা চলতেছে।
এই কানেকশন আবার কোথা থেকে আসলো?
ফোনে রং নাম্বারে, আমাকে কেউ
নাম্বার কাছে
মানে রং নাম্বারে কিভাবে কেউ নাম্বার পেলে আমাকে দেয়, কারো কাছে একটা নাম্বার চলে আসলে আমাকে দিয়ে দিচ্ছে।
ওই প্রত্যেকজনকে এখানে নিয়ে আসা দরকার ছিল আসলে, ওই প্রত্যেকজন অপরাধী, আপনি একা না?
জি জি, আমি বলি সবাইকে বলি এই যে আমাকে এই নিজুমের সাথে আমি বেশি অন্যায় যা করছি, আমি মাঝে মধ্যে বিআইটাকে বলি আমি যতটুকু পাপ করছি অর্ধেক ভাগ তুই, আমি তখন হয়তো আবেগে বর্ষে করছি আজকে বুঝতেছি অর্ধেক ভাগ তুই, ও বলে তুমি করছো কেন। যাই হোক, মজা করে বলি আর যেটাই বলি, পরে ওই মেয়ের সাথে নাম চম্পা, ওর সাথে আস্তে আস্তে কথা বলি, ও রাম্মুর সাথেও কথা বলি, ও রাম্মু আমাকে খুব ভালো ফোনে কথা বলি, ফোনে ভালো জানতো অনেক, মানে বাবার সাথে কোনো কথা নাই। এ ফাঁকে আমি আবার সূচি নেই তিন মাস পরে।
আচ্ছা,
আমি দুই মাস শুরু হয়ে গেলে, দুই মাস কোন রকম শুরু হলে দুই মাস একদিনের দিন বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাই।
আচ্ছা,
এমনিতে আমার বন্ধু বান্ধবের সঙ্গে এমনও দিন, আমি তো প্রচুর টাকা ইনকাম করি, কাজের চাপ থাকলে দুই মাস, আর কাজের চাপ না থাকলে আমাকে এখন ফোন দিচ্ছে আমি সন্ধ্যার সময়
বাড়ি চলে যাবেন,
আমাকে আটকাতে পারে না কোনো, আর খুব কাজের চাপ, খুব কাজের চাপ, তখন আমি কোন না কোনো অজুহাত দাদি আমি তিনবার মেরে ফেলছি, তিনবার সার্ভে করে মেরে ফেলি, না আমার নেশা হয়ে গেছিল, কারণ আমার তো ওই যে মেয়েলি কাজ করতেছে যে আমি মেয়ের সাথে দেখা করবো। এর মধ্যে আমি নিজমের সাথে মিট করি, আমার সাথে কুয়াকাটা যাবে ঘুরতে,
কুয়াকাটা যাবে ঢাকার বাইরে?
হ্যাঁ, ঢাকার বাইরে।
মেয়েটা এমনিতে কি করে তখন?
ক্লাস এইটে পড়ে,
ক্লাস এইটে পড়ে একটা মেয়ে আপনার সাথে কুয়াকাটা যাওয়ার প্ল্যান করতেছে,
যাইতে চাচ্ছে না,
আপনি নিয়ে যেতে চাচ্ছেন?
আমার সাথে সম্পর্ক রাখতে হলে তোমার যেতে হবে।
আচ্ছা, সম্পর্ক রাখতে হলে যেতে হবে, তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছেন?
কারণ আমার কথা হলো আমি জানি ও আমাকে ছাড়তে পারবে না।
আচ্ছা, ততদিনে আপনি এটা বুঝতে পেরেছেন?
হ্যাঁ, বুঝতে পেরে গেছি।
এবং তার এই ভালোবাসাটা আপনার কাছে মনে হয় সেটাকে ব্যবহার করা যায়
এই মুহূর্তে আমার সাথে যাবা? কিভাবে সম্ভব তুমি দেখো? এটা এই সম্ভব তো আমি জানি না, তুমি ম্যানেজ করবা কেমনি? যাই হোক, পরে কে কখন যাবা? কই রাতে, বিকালে যাবো, রাতে থাকবো, কিভাবে সম্ভব? কোচিং এর কথা বলো। ও আমাকে বললো যে তাই তুমি আমাকে বুদ্ধি দাও, তুমি কোচিং এর কথা বলে বেরো, বেরোয় বলবা যে রাতে আবার ফোন দিবা যে আম্মু আমি তো আমার বান্ধবীর বাসায় চলে আসছি, ও যাইতে দেয় না, কালকে সকালে আমি চলে আসবো। কয়েক যদি আম্মু যদি বলে বান্ধবীর সাথে কথা বলবো, ম্যানেজ আমি করে দেবো, কেমনে করতে হয়,
কিভাবে ম্যানেজ করবেন?
আমি কুয়াকাটায় চলে গেলাম, নিয়ে গেলাম। হ্যাঁ, নিয়ে গেছি।
অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ে?
হ্যাঁ, নিয়ে গেছি।
পথে আপনাদের কেউ জিজ্ঞেস করেনি?
জিজ্ঞেস করেনি। আমাদের একটা হোটেলই ছিল, মানে তখন আমি কিন্তু হোটেলে যেতাম না, আমার বন্ধু বান্ধব যেত ওই হোটেলটা, আমাদের দেখলেই মানে আমরা যাওয়ার আগে একটা ফোন দিয়ে দিতাম।
হোটেলে কি অসামাজিক কার্যকলাপ?
না না, থাকার হোটেল, থাকার হোটেল কুয়াকাটা, যেমন কক্সবাজার কুয়াকাটাতে থাকে, কিন্তু আমাদের প্রচুর, আমাদের পটুয়াখালী থেকে কুয়াকাটা যাইতে লাগে এক ঘন্টা, আমাদের কোন রকম মদ খাওয়ার নেশা উঠলেই আমরা কুয়াকাটা বন্ধু বান্ধব সব মিলে 18-20 জন, তা ওই হোটেলটাই আমাদের জন্য ফেভার হয়ে দাঁড়াইছে যে ওই হোটেলে যাবো শারমিন আমাকে একটা হেল্প করবা? কি কই, এরকম আমার একটা ফুবাতো বোন আমার বাড়িতে আসছে। হ্যাঁ, মিথ্যা, আমার ফুবাতো বোন আসছে, আমার ফুবুর সাথে ভালো সম্পর্ক নাই আমাদের, বাজাবাজি, উনি চাচ্ছেন আমাদের বাড়িতে আসতে, তো আমি নিয়ে আসছি, তুমি একটু বলে দাও যে
তোমার বান্ধবী
তোমার বাড়িতে আসছে, কাল সকালে পৌঁছে দিবো, দাও কনফারেন্স ওর আম্মার নাম, ওই নিজুমের আম্মার নাম কনফারেন্সে, ও সালাম সালাম দিয়ে বললো, বলার পর কয় মা তুমি এবার সকালবেলা দিয়ে যাও, একটা মেয়ে এরকম বাহিরে ওরে আসলে কিছু বলতেও পারতেছি না, এখন
রাতের বেলা বাইরে থাকা,
এখন বলতেও পারতেছি না, ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম এরকম ওরে মানা করে দিও যে এরকম না করে, ওই ভাই শুনলে আমাকে ঘর থেকে নামাই দিবে, মানে দেশ গ্রামে তো ভাইরেই শাসন করে। যাই হোক, আর মা ফোনটা রাখলো, শামিন আমাকে একটা জবাব দিল যে নিশিস তো মাইয়া, একটা বাজে কমেন্ট করলো, ও বুঝে ভালাইছে
যে আপনার উদ্দেশ্যটা কি।
হ্যাঁ,
তার উদ্দেশ্যটা কি হয়তো তখন ওই মুহূর্তে ওই মেয়েটা বুঝতে পেরেছে, শারমিন মেয়েটা হয়তো বুঝতে পেরেছে তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু যেই মেয়েটা আপনার সাথে ছিল সে কিন্তু বুঝতে পারেনি,
সে বুঝে
ঘোরাঘরও টের পাচ্ছে না যে কোন বিপদের মধ্যে দিয়ে এসে যাচ্ছে তখন। এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির ঘন্টা বেজে গেছে, আর ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও আমরা চলে আসবো রাজনের কাছে, এবং তারপরে যে একটা ঘন্টা 12টা থেকে 1টা, এই সময়টাতে আমরা রাত যেমন আরো গভীর থেকে গভীরে যায়, ঠিক সেভাবেই আমরাও রাজনের ঘটনাগুলোর গভীর থেকে আরো গভীরে যাব। আপনারা সবসময় চিন্তা করেন, অপরাধ, অপরাধের কোনো ডেফিনেশন নাই, অপরাধ অনেক রকম হয়, মানসিক অপরাধ, শারীরিক অপরাধ, ঘরোয়া অপরাধ, দেশের বিরুদ্ধে অপরাধ, অনেক কিছুই পসিবল, তাই আজকে আমরা এই মানসিক অপরাধগুলো নিয়ে থাকব, এবং অপরাধী থেকে আরো অপরাধী কিভাবে তৈরি হয় সেটাও আরো ভালোভাবে জেনে নিব। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে, তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। নিশ্চয়ই আপনারা জানতে চান রাজনের কি হয়েছিল এরপরে, যদি জানতে চান শুনতে থাকুন ABC রেডিও FM 89.2। আমি রেহান আপনাদের সাথে আছি, আর সঙ্গে চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রাত 12টার বিরতির পর আরো একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, যাহা বলিব সত্য বলিব, রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব এই মুহূর্তে চলছে আপনাদের সাথে, সেই রাত 11টা থেকেই আমি রেহান আছি, আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একজনকে, যার মাধ্যমে হয়তো আপনারা এই ধরনের অপরাধের সাথে লিপ্ত থাকলে বা এই ধরনের অপরাধীর সাথে লিপ্ত থাকলে সেখান থেকে হয়তো বা বেরিয়ে আসতে পারবেন। অনেক অনেক শ্রোতা আছে আমার, যারা অনেক অনেকভাবে অনেক রকম এক্সপেকটেশন রাখে, যারা অনেকভাবে চিন্তা করে যে না, যাহা বলিব সত্য বলিবতে গল্পগুলো এভাবে বলা উচিত, সেভাবে বলা উচিত, গল্প গল্পের মাঝখানে কেন হোস্ট বা উপস্থাপক কথা বলছে, প্রশ্ন করছে, এই নিয়ে অনেকের একটা অবজেকশন থাকতে পারে। কিন্তু সরি টু সে, রেহান এমনই, এবং রেহান এভাবেই প্রশ্ন করে, এবং প্রশ্ন করে করে অপরাধের মূল পর্যন্ত যাওয়াটাই তার উদ্দেশ্য। আমি সত্যিকারে যে আমার সামনে আছে আমার প্রশ্নের মাধ্যমে তাকেও কিছুটা উপলব্ধি করানোর চেষ্টায় রত থাকি, এটাই রেহান রসুলের সিস্টেম। যাই হোক, আমার মনে হয় আপনাদের সবার এটা ভালো লাগবে, ভালো না লাগলেও আস্তে আস্তে বুঝবেন, সত্য ভালো লাগুক আর না লাগুক সত্য সত্যই থাকে, সত্য সবসময় ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই, সত্য জানাটা জরুরি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক যেই হোক না কেন আপনি সত্য জানছেন। তো চলুন আরো একবার সত্যের পথে আমরা পাড়ি দেই, যাহা বলিব সত্য বলিব, রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, লেটস গো অন। তো এবার রাজন ভাই, আমরা এতক্ষণ পর্যন্ত মোট কয়টা মেয়ের সাথে আপনার রিলেশনশিপের কথা শুনলাম?
10 থেকে 12টা।
10 থেকে 12 জনের সাথে আপনার ছোটখাটো রিলেশনশিপের উপরে চলে গেছে, এবং এর মধ্যে একটা মেয়ের ক্ষেত্রে আপনি কিছুটা হলেও শারীরিক ভাবে এগিয়েছেন।
জি জি।
এবং এরপর থেকে কি হলো?
তারপরে আমরা রুমে উঠলাম, রুমে উঠে আম্মা ফোন টোন দেয়, আনে পর তো মিট হয়ে গেল ফ্যামিলিটা। পরে পরে বলতেছি যে এরকম এরকম, এখন অত না।
যে মেয়েটার সাথে আপনি ছিলেন তখন কুয়াকাটায় ক্লাস 9 এ, যে মেয়েটা পড়ে, মেয়েটার নাম কি ছিল?
নিঝুম।
নিঝুম। এই নিঝুম মেয়েটার বাসায় যাতে কেউ কিছু না বলে ওই জন্য আপনি ব্যবহার করলেন শারমিনকে।
শারমিনকে,
তাই না? শারমিন ব্যাপারটা জেনেও আপনাকে সাহায্য করলো?
সাহায্য করলো, জি।
তো এই মেয়েটার ক্ষতির পেছনে শারমিনও কি ঠিক ততটাই দায়ী নয়?
শারমিন তো আসলে ওই রকম না, ও তো বুঝতে পারে না, ও জানে
না বলে আপনাকে বললো।
ও জানে যে ও যদি হেল্প না করে আর ওই রকম আমি কারো না কারোর মাধ্যমে আমি হেল্পটা নিব। ও ভাবছে যে যাক আমাকে বলছে আমি বলে দিই, এরকম হয়তো ভাবছে।
আচ্ছা,
আমি অতটা আসলে ওই লাস্টে জিজ্ঞেসও করিনি যে তুমি কেন বললা।
আচ্ছা,
জিজ্ঞেস করিনি।
এবং ওই মেয়েটা আপনাকে একবারও জিজ্ঞেস করেন যে শারমিন মেয়েটা কে, সে আমাদেরকে এভাবে
চাস্তা বোন?
ওকে বলছেন শারমিন আপনার
চাস্তা বোন?
মিথ্যার অনেক বড় একটা বেড়া জাল এখান থেকে বের হয়ে আসা ক্লাস 9 এর একটা মেয়ের পক্ষে আসলেই সম্ভব না। অনেকেই হয়তো মনে মনে এখন বলছেন, মনে মনে না, আমি জানি ফেসবুকে অলরেডি আপনারা অনেকে কমেন্ট দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনেকের কমেন্ট, তার মধ্যে অনেকে এরকমও কমেন্ট দিয়েছেন যে মেয়েটা খারাপ, মেয়েটা কেন তার বাসায় এভাবে ম্যানেজ করলো, মেয়েটা কেন এভাবে চলে গেল, একটা ছেলের সাথে কথা বললে যেতে হবে কিনা। আপনাদের কথাটা একদম সত্য কথা, আপনাদের কথাটা একদম সত্য কথা। কিন্তু আর একটা কথা বলি, এমন ছেলেগুলো না থাকলে হয়তো এই মেয়েগুলো যাওয়ার চেষ্টা করলেও পারতো না, বা এমন মেয়েগুলো যদি না যেত এই ছেলেগুলো হয়তো চেষ্টা করলেও কাউকে নিতে পারতো না, এটা হচ্ছে মূল কথা। তো আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা মানুষেরই দায়বদ্ধতা আছে এই অপরাধগুলোর পিছনে, সম্পূর্ণভাবে একা কেউ একজন দোষী নয়। হ্যাঁ, এবার বলুন।
তারপরে ওরে আমি মানে জোর জুলুম করতেছি না এরকম,
মানে আপনার সাথে ফিজিক্যাল রিলেশন যেতেই হবে,
যেতেই হবে। ও বলতেছে না তুমি আমাকে এগুলি বলে আনো না, এটা ঠিক না, এই সেই। উপায় আমি বলতেছি দেখো তোমাকে তো আমি বিয়েই করবো, এই সে। পরে ও প্রায় 2 ঘন্টার মতো সময় নিল যে কোনোভাবেই রাজি হচ্ছে না, ও চিন্তা করতেছে এই সে। পরে ওর মাথায় হাত রেখে আমার কসম কাটাইলো।
কি কসম কাটাইলো?
কসম কাটো যে তুমি আমাকেই বিয়ে করবে, অন্য কেউ বিয়ে করবে না। আমি চিন্তা করলাম মাথা তো ওর সমস্যা, কি ওর মাথায় আমি হাত রাখছি, তাই সমস্যা কি আমি ওর মাথায় হাত রেখে ক্রিয়া কাটি? আমার মাথায় যদি রাখতে বলতো আমি না করতাম, যেহেতু ওর মাথায় হাত রাখতে বলছে আমি দাব করে মাথায় হাত রাখছি, রেখে আমি ক্রিয়া করছি তোমাকে ছেড়ে আমি কাউকে বিয়ে করবো না।
এবং আপনি ওর মাথায় রেখে জানছেন?
জি।
যে আপনি মিথ্যা বলছেন?
জি, আমি জানছি, জানছি। এর আগে চার্জ দিছিলাম তুমি আমাকে এজে দিতে হবে, ও বলছে না কোনোভাবে সম্ভব না, তোমাকে তো আমি বিয়ে করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই জায়গায় যাই হোক, ক্রিয়াকাণ্ড করে আমাদের তো হয়। ও শুধু আমাকে বললো তুমি একটু দাঁড়াও, কোনোদিন এই সুযোগটা পাই কিনা জানি না, আমাকে সালাম করলো। আমাকে সালাম করলো, সালাম করে তারপর আমাদের ভিতরে হয়ে যায়।
তারপরে আপনাদের ভিতরে ফিজিক্যাল রিলেশনশিপটা আগায়, মানে মেয়েটা নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু লিগাল
লিগাল থাকতে চেষ্টা করছে,
চেষ্টা করে
চেষ্টা করছে মানতে হবে।
আচ্ছা, ওই মুহূর্তে যদি মেয়েটা সম্পূর্ণভাবে ডিনাই করতো, আপনাকে গালাগালি করতো, তখন
আমি ওই জায়গায় ফেলে রেখে আসতাম? আমার তো চিন্তা এরকম,
ওই জায়গায় আপনি থাকতেন?
আমি একদম ফেলে রেখে চলে আসবো।
ক্লাস 9 এর একটা মেয়ে কোথায় যাবে না যাবে আপনি চিন্তা?
এরকম আমার চিন্তা নেই মাথায়, এখন আমার আমার মানে চিন্তায় ঢুকে গেছে আমার এরকম করতে হবে।
আচ্ছা, তারপরে তারপরে ঘটনা শুনি।
পরে আমি পরের দিনই ঢাকা চলে আসলাম।
আচ্ছা,
ঢাকা এসে এখন পুরো আমার মাথায় এইগুলোই কাজ করতেছে। এখন হঠাৎ করে আমার এক বন্ধু বলতে চল তাও আমরা হোটেলে যাই।
হোটেলে মানে বাজে পাড়ায়?
বাজে পাড়ায়। এখন ওর থেকে ওর সাথে একদিন গিয়ে প্রতিদিনই আমি যাচ্ছি, ওরে নিচ্ছি না।
আচ্ছা,
এমনও দিন গেছে 2 বারও যাচ্ছি আমি,
একদম অ্যাডিক্টেড হয়ে গেলাম এগুলোর।
সকালে একবার বিকেল একবার। এবার
তখন আমার বয়স কত?
কত? 19-20
মাত্র। আমি আমার শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই, অনেকেই এখানে আছেন আপনারা যারা 12-13-14-15-16-17-18-19 এই বয়সটার মধ্যে পড়েন, অর্থাৎ টিনএজার। টিনএজার এদেরকেই বলা হয়, 19, 18, 16, যেই বয়সগুলোর লাস্টে টিন আছে তাদেরকে টিনএজার বলা হয়। আর আপনারা অনেকেই টিনএজার, মানে আপনারা অনেকেই মানে বাচ্চা, আমি বলবো অনেকেই বাচ্চা। আর এই মুহূর্তে আপনাদের এই শারীরিক চাহিদাটা এটা থাকবেই, কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারাই হচ্ছে মানুষের কাজ। যে মানুষ সে এটাকে কন্ট্রোল করতে পারে, এবং যদি আপনি ভুল সময় ভুল জিনিস পেয়ে যান তাহলে সেটার ভুল ব্যবহার যে হবে এটার জলজ্জাদ্য প্রমাণ আছে আমাদের সামনে। বলেন রাজন ভাই, তারপর?
তারপরে আমি ওর সাথে এখন কন্টিনিউ কথা হচ্ছে, আর এদিকে আমি তো এই যে পতিতালয়ে যাচ্ছি,
হ্যাঁ
যাচ্ছি, ভালোই লাগতেছে। হঠাৎ করে ঢাকাতে এখন আমি খুঁজতেছি খালি মেয়ে, মেয়ে খুঁজতেছি, প্রেম করবো আর খালি এই কাজগুলি করবো,
এই কাজগুলো করার জন্য।
এখন আমার মাথায় ঢুকে গেছে, এখন প্রেম বলতে কি এরকম না, কারণ আমি তো জানি আমার তো কনফিডেন্স কাজ করতেছে, আমি যে কোনো মেয়েরে বললে এখন রাজি হয়ে যায়।
আচ্ছা,
পরে কথা বলতেছি এরকম যারে বলতেছি রাজি হয়ে যাচ্ছে, আমি শুধু পাইলে
কোথায় নিয়ে যাচ্ছে,
নিয়ে যাচ্ছি খালা বাসা বলে আমার এলাকায় এরকম একটা খারাপ বাসা আছে, ব্যবসায় কাজে চলে এগুলো।
এবং মানে সেই বাসার লোকে কি টাকা পয়সা দিতে?
1000 টাকা দিই আমি, 1000 টাকা। টাকা তো আমার কাছে কিছু না,
টাকা তো আপনার আছেই,
আমার তো টাকা প্রচুর টাকা।
আচ্ছা,
আমি এমনিতেই 500 টাকা দিয়ে দিচ্ছি ছেলে বাহিরে যাওয়ার জন্য।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
প্রেম আর এই দিকটার মধ্যে আলাদা, ওদের নিজমের সাথে আমার সম্পর্ক চলতেছে, হঠাৎ করে আমাকে ফোন দিল।
ও আচ্ছা, এই দুটাকে আপনি আলাদা করে নিলেন?
আলাদা করে।
আপনার ধারণা হলো যে আপনি নিজমের সাথে প্রেম করছেন আর বাকিদের সাথে আপনি আপনার খিদা
মিটাচ্ছেন,
এরকম একটা ব্যাপার। তো আপনার কাছে কখনো এরকম মনে হয় নাই যে আমি যে আমার খিদাটা বাইরে গিয়ে মিটাচ্ছি, এটা তো আমি আমার প্রেমিকার সাথে ধোকাবাজি করতেছি, ধান্দাবাজি
করতেছি? এরকম আমার মনে হয় না।
কেন মনে হয়?
আমার মনে হয় না এই জন্য যে আমি প্রেম করি বিয়ে করবো না,
বিয়ে করবেন না,
বিয়ে করবো না।
কিন্তু সেটা তো ওই পক্ষ জানে না,
ও জানে না,
ওই পক্ষ তো জানে না যে আপনি আসলে বিয়ে করবেন না।
না, ও তো আদৌ, ও তো আমি যে এইদিকে এই অকেশন গুলো করতেছি এগুলোই তো জানে না। ও আমাকে জিজ্ঞাসা তোমার কি মনে পড়ে?
এবং নিঝুমকে বিয়ে করার আপনার কোনো ইচ্ছা নাই?
ইচ্ছা নাই আমার, কখনোই ইচ্ছা নাই।
কিন্তু আপনি নিঝুমের সাথে সম্পর্ক চালা যাচ্ছেন?
হ্যাঁ, ব্যবহার করবো আমি এখন এই।
কিন্তু আপনি তো বলেছিলেন কিছুক্ষণ আগে যে আপনি নিঝুমকে ভালোবাসতেন।
ভালোবাসতাম, প্রথম দিকে ভালোবাসতাম, আমার সাথে হয়ে গেছে কেন, আমার কথা হলো যেহেতু হয়ে গেছে তাইলে আমি বিয়ে করবো।
যেহেতু নিঝুমের সাথে আপনার রিলেশনশিপ হয়ে গেছে সেই কারণে আপনি আর কন্টিনিউ করবেন না?
করবো না।
তাহলে আপনার কি প্ল্যান ছিল যে আপনি বিয়ে করবেন এমন কাউকে যে আপনাকে ভালোবাসবে না?
বাসবে না।
ওয়াই ম্যান, কি জন্য?
আমি তাই করছি, আসতেছি।
ওকে,
পরে আমার এভাবে চলতেছে প্রতিদিনই, এ ফাঁকে ফাঁকে দেখা গেল যে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, আমার বাসার সামনে একটা মেয়ে দাঁড়াই আছে, আমি বাইক চালাই যাচ্ছি, প্রচুর টাকা, আমি বাইক বুক কিনে নিয়ে পুরাই স্মার্ট হাইটে যাচ্ছি। আমার একটা ব্যাপার হলো, আমি কোনো মেয়ে দেখলে এমনিতেই অলরেডি যে একটা হাসি বেরোয় আসে, কোনো মেয়ে দেখলে মানে এই হাসিটা মেয়েকে মেয়ের ভালো লাগছে এরকম না, ও আমার দিক তাকাইছে যাতে আমার হাসিটা যেন ও কিছু একটা ফিল করে, এত সুন্দর একটা হাসি দিছে। আমি মনে করি ওই হাসিটা শুধু একমাত্র মেয়েদের জন্য আমার বের হয়, এছাড়া কখনোই ওই হাসিটা আমার জন্য বের হয় না।
আপনি কি এখন উপলব্ধি করেন যে এক ধরনের ব্যক্তিত্বহীনতা প্রকাশ করতো?
হ্যাঁ, আমার এখন আমার ওইটা হয়ে যায়, মানে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোনো মেয়ে দেখলে একা যদি পাই মানে আমার দিক থেকে তাহলে আমি ওরকম একটা হাসি দিয়ে দিই,
মানে যাতে তার সাথে কোনোভাবে একটা যোগাযোগ সৃষ্টি হয়।
হ্যাঁ, উনি যদি আমার দিকে একটা হাসি দেয় আস্তে আস্তে তার কাছে যাই।
আচ্ছা,
গিয়ে কথা বলতে শুরু করি।
ওকে, তারপরে
এরকম নিজমের সাথে আমার কন্টিনিউ হচ্ছে, গেলাম এরকম বাসার সামনে একটা মেয়ে, আমি ওর সাথে কথা বললাম, একটা হাসি দিলাম, ও একটা হাসি দিল, কথা বললাম, কথা বলার সাথে সাথে ওর থেকে ফোন নাম্বারটা চাইলাম, দিতে চাইল না, জোর করে নিলাম, প্লিজ সারা রাত কথা বললাম, সকালবেলা খালায় বাসায় কথা বলে নিই।
এই যে সারা রাত কথা বললেন, তখন নিঝুম টের পায়নি বা বলেনি আপনার ফোন কেন বিজি?
আমার দুইটা ফোন।
ও, আপনি অলরেডি দুইটা সিম?
দুইটা ফোন অলরেডি, সিম না।
আসলে অপরাধ করতে হলে অনেকগুলো সত্তা মেনটেন করতে হবে।
আমার তো টাকার অভাব না, আমি ইচ্ছে হয়েছে আমার ফোনে ব্যাটারি নাই, চার্জ শেষ হয়ে গেছে, দৌড়ে ফোন কিনে নিছি,
ব্যাটারি নাই দেখে আপনি ফোন
কিনে নিছি,
আবার চার্জ কে
দিবে? ফোন কিনে নেই, রাস্তায় ঘাটে আমি কোথায় বসে চার্জ দিব? আমার তো কথা বলতে হবে, যাচ্ছি সাভারে যাচ্ছি,
টাকার গরমে আসলে মানুষের শরমও চলে যায় ভাই।
পরে ওই মেয়ের সাহায্য কথা বলে সকালবেলা আমি একটু এক জায়গায় যাবো, যাবে কোথায়? আমি আমার খালা বাসা যাবো, চলো দেখে আসবে, খালাটা অনেক ভালো, আর তোমাকেও দেখাই নিয়ে আসি। ও বললো যে ভাবি কি বলবে, ভাইয়ের বাসায় বেড়াইতে আসছে। আমি কই, বলো না ভাবির থেকে, যেভাবে হোক পাই আমি শুনো, নিচে জোর করে নিছি, জোর করে ওই বাসায়। আমি শারীরিক সম্পর্ক করছি জোর করে,
মানে কাইন্ড অফ রেপ বলতে পারি আমি,
যে
মেয়েটা কোনোভাবেই সেই সম্পর্কে আসতে চায়নি
না,
তারপরে যদিও আপনি পতিতালয়ে যাচ্ছেন রেগুলার, যদিও আপনার আরো অনেকগুলো মেয়ের সাথে রিলেশনশিপ আছে এবং সেটাও ফিজিক্যাল রিলেশনশিপ আপনি চাইলেই করতে পারছেন, এই মেয়েটা কিছু করতে চাচ্ছে না, তারপরে আপনি তার এই ক্ষতিটা কিভাবে করলেন?
আমি মানে আমার তো টার্গেটই, আমি এখন প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন তো ধরবো।
ওকে,
গেলাম দেশে বাড়িতে, নিজমের সাথে আবার মিট করলাম, আবার আমি দেশে আসতেছি।
আচ্ছা,
গেলাম দেশে, যাওয়ার পর নিজমে নিয়ে এরকম যাচ্ছি, এখন কন্টিনিউ হয়ে যাচ্ছে, কুয়াকাটা যেতেই হবে, না গেলে তোমার ফ্যামিলিতে আমি বলে দেবো, এই দিন কইছিলা, এই রাতে কইছিলা,
রেগুলার বেসিসে তাকে নিয়ে আপনি কুয়াকাটা
যাচ্ছেন? হ্যাঁ, মানে যখনই আমি বাড়িতে যাই, যখন আমার ইচ্ছা মতো যেতে হবে।
এখানে একটা জিনিস মনে হয় বলে নেওয়া ভালো সবাইকে, পটুয়াখালী থেকে কুয়াকাটা যেতে আসলে কতক্ষণ লাগে?
আমার জন্য 1 ঘন্টা লাগতো, বাইক নিয়ে যেতে
এক ঘন্টা লাগতো। এটাই আমি, শ্রোতা বন্ধুরা আপনারা কনফিউজড হবেন না, ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া আসা এক রাতের মধ্যে কিন্তু সম্ভব না, বাট এই ক্ষেত্রে কিন্তু যা ঘটনাটা ঘটছে পটুয়াখালীতে, তার মানে পটুয়াখালী থেকে কুয়াকাটায় গিয়ে পরের দিন খুব আরাম করেই চলে আসা যায়। হ্যাঁ বলো।
তারপরে হঠাৎ করে আমার এক কাজিনের বিয়েতে যাই, নিজামের সাথে আমার কন্টিনিউ হচ্ছে কিন্তু।
আচ্ছা,
তোমার আমার সাথে কুয়াকাটা যেতে হবে না গেলে বলে দেবো। এখন ও এক ধরনের মানে ব্ল্যাকমেইল এর ভিতরে পড়ে গেছে,
সে নাও করতে পারছে
না, তাইলে আমি ফোন যোগাযোগ বন্ধ করে দিই। যাচ্ছে হচ্ছে যাচ্ছে হচ্ছে, বেশ ভাগে হঠাৎ করে বলে নেওয়া ভালো, আমার কাছে টাকা নেই, ওর কাছে আমি বলি আমাকে কিছু টাকা দেবে।
টাকার অভাব হলো কেন?
এই যে ফাঁকে যে বাড়িতে গেছি এই সময়টা আমি না বলে গেছি, আমি না বলে গেছি। উনি আমাকে ডাইরেক্টলি বললো তুমি ঢাকায় আসবে না।
কতদিনের জন্য না বলে গিয়েছিলেন?
আমি উনি আমাকে ওই দিন যেতেই মানা করছে, কিন্তু আমি গেছি আমার কাজিনের বিয়েতে, আমার যেতেই হবে ওই জায়গাতে। কারণ কাজিনের বিয়ে যখন কলমা হয়, কলমার সময় কাজিনের এক ননদের সাথে মানে ননদের সাথে আমার সম্পর্ক হয়ে যায়।
আপনি তার রিকোয়েস্ট ফেলতে পারেন
না? আমি দেখতে হবে যেতে হবে।
হ্যাঁ,
তার রিকোয়েস্ট, আমার চাকরি থাকবে না থাকবে আমি জানি, আমার চাকরি থাকবেই।
আচ্ছা,
আমার ভিতরে এই কাজটা, কিন্তু ওনার জিদ যেগুলো আমি না বলাতেও চলে গেছে, ডাইরেক্টলি আমার ফোন দিয়ে না করে দিল।
তারপর
ওই বিয়েতে গেলাম, যাওয়ার পরে একটা মেয়ের সাথে ফের দেবে সিনেমা, একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়।
ওই বিয়েতে তো গেলেন আপনি আরেকজনের রিকোয়েস্ট?
হ্যাঁ, কিন্তু আরেকজনের
নাম যেন কি ছিল?
ঝুমুর।
ঝুমুর,
জি।
ঝুমুর নামে মেয়েটার সাথে আপনার একটা সম্পর্ক তখন তৈরি হয় যখন আপনার কাজিনের বিয়ে আনুষ্ঠানিক ভাবে না, কলমা পড়ানো হচ্ছে।
হ্যাঁ,
ওই অনুষ্ঠানে
আপনার ফোনে যোগাযোগ, ফোনে পরিচয় হয়, কিন্তু সামনাসামনি না। ওই দিনই ও আমাকে দেখে
প্রথম সামনাসামনি, যে কারণে আপনি চাকরি বাকরি সব তুচ্ছ করে চলে গেলেন। গিয়ে আপনার অ্যাফেয়ার হলো ফেরদৌসির
সাথে? ওদের দেখে ভালো লাগলো।
আচ্ছা,
প্রপোজ করলাম একজনের মাধ্যমে।
তখন তো ওই ওই ঝুমুর মেয়েটা উপস্থিত?
হ্যাঁ,
ওই অনুষ্ঠানে।
হ্যাঁ, কিন্তু ও আসে নাই এখন পর্যন্ত, আসবে।
আচ্ছা,
এর মধ্যে ও আমাকে জিনাই করলো যে না, আমি প্রেম করবো না ক্লাস এইটে পরে।
আচ্ছা,
পরে বললাম যে কেন করবে না, করতে হবে। ও বললো না করবো না, এর মধ্যে ঝুমুর চলে আসলো, ওই অনুষ্ঠানের ভিতর চলে আসলো।
আচ্ছা,
আসার পরে আমি ঝুমুরের সাথে কথা বলতেছি, পরিচয় হচ্ছি, আমি গিয়ে পুরো আমার পটুয়াখালী সদরে গিয়ে ফেস ওয়াশ করে আসছি 300 টাকা দিয়ে, গ্রামগঞ্জে 300 টাকা ফেস ওয়াশ মানে অনেক কিছু ওয়াশ করে একদম স্মার্ট দেখে, তো আউ এত সুন্দর এই সে বলতেছে আমাকে। এর মধ্যে ফেরদৌসি আমাকে বললো কি, ওই যে আমার বিষয় বলতেছে আরেকজনের সাথে, দেখ আমার প্রেমের অফার দিয়ে ওই যে দেখ হের লোক কথা।
আচ্ছা,
ওই মেয়েটা এসে বললো ভাইয়া আপনি ফেরদৌসি প্রেমের অফার দিয়েছেন, বাবার সামনে ওই মেয়ের লোক কথা বলেন, কই কাউকে রাজি করা হইতে হতে পারে। আমাকে দু মেয়ে বাদ চলবো না, এটা
মানে তৎক্ষণাৎ বাদ দিয়ে দিল,
তাৎক্ষণিক ও আমাকে ডাকতেছে, এটা করতেছে।
ইটস লাইক একটা জামা পছন্দ হয়নি, এটা পড়বো না আর।
আমি কথা বন্ধ করে দিলাম, ওর পিছিয়ে নিলাম। এখন ও বলতেছে যে আমি দেখবো যদি পারি কিনা, এই সেই না, তুমি আমাকে ফোন দিবা, দিতে হবে। এর ভিতর পড়ে গেলাম ক্রাইসিসে, বাড়িতে রইলাম অনেকদিন, প্রায় 10-12 দিন হয়ে গেল। 10-12 দিন মানে আমার প্রতিদিন 3-4,000 টাকা খরচ
প্রতিদিন,
প্রতিদিন মানে দেশ গ্রামে আমার বন্ধু বান্ধব, অলমোস্ট আমার বন্ধুরা আমাকে বলতো যে আমার ডোনার চলে আসছে।
আচ্ছা, এটা আপনি খুব প্রাউড ফিল করতেন?
হ্যাঁ, মানে আমার টাকা পয়সা আছে আর ওরা ডোনার বলতো, টাকা পয়সা নিয়ে মানে
আপনি যা বলবেন তাই হবে।
হ্যাঁ, কোন টাকা পয়সা কেউ দিতে দিচ্ছি না, 20 জন যাচ্ছি এক জায়গায় খাইতে পারছি, সিগারেট খাচ্ছে, এটা আমি সিগারেট খাই না, ওরা সিগারেট খায়, এটা খায় ওটা খায়, সব টাকা আমি দিচ্ছি, পে করতেছি, গাড়িতে যাচ্ছি, এটা করতেছি, মোটর সাইকেল সার্ভিসটা নিয়ে যাচ্ছি।
এর বদলে আপনার হাজার হাজার মেয়ের সাথে সুন্দর সুন্দর আপনার অনুযায়ী সুন্দর সুন্দর ঘটনাকে তারা খুব বাহবা দিয়ে,
হ্যাঁ বাহবা দিয়ে যাচ্ছে আর ডোনার বললো।
হ্যাঁ, দেখেন ভাইজান, ফ্রেন্ডসরা এরকম হয়। সো আমার শ্রোতা বন্ধুদেরকে বলছি যে বন্ধু বাছাই করার ক্ষেত্রে একটু 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 সাবধান হবেন। আপনার সত্যিকারের বন্ধু কিন্তু আপনার কোনো খারাপ কাজকে কোনো কারণেই কখনো বাহবা দিবে না, আর যে আপনাকে নানান কারণে এগুলো দিয়ে বাহবা দিচ্ছে, ফর এক্সাম্পল এটাও বলতে পারি, আমাদের আজকের এই পর্ব শুনে শুধু এমন নয় যে অনেকে শুধরে যাচ্ছে, সবচেয়ে কষ্টের কথা হচ্ছে রাজনের কাছ থেকে শুনে শুনে কেউ কেউ হয়তো ভাবছে যে আমি কবে রাজন হব, কবে আমি এরকম 5টা মেয়েকে পটাবো, কবে আমি এরকম 10 জনের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে যাব, কবে আমার বন্ধুরা আমাকে বলবে যে বাবা সাবাস বেটা তুই তো অনেক কিছু পাইরে গেছিস। আমাদের এখন আবারও একটা বিরতির ঘন্টা বেজে গেছে, বিরতির ঘন্টা বেজে গেছে মানেই শেষ এমন কিছু নয়, আবারও কিছুক্ষণের মধ্যেই আসছি, শুনবো রাজনের কথা, রাজনের এখন অল্প কিছু কথা বাকি আছে। সো ইউ হ্যাভ টু স্টে টিউনড, কিপ অন লিসনিং টু এবিসি রেডিও 89.2 FM, বিকজ দিস ইজ দি অনলি চ্যানেল ওয়ার ইউ ক্যান লিসন টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। স্টে টিউনড উইথ 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ ওয়েলকাম ব্যাক টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আর আপনাদের সাথে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আমি রেহান আছি প্রত্যেক রবিবার রাত এগারো থেকে একটা একটা পর একটা অপরাধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদেরকে অপরাধ থেকে দূরে সরিয়ে নিয়ে আসা কিংবা কিছু ক্ষেত্রে হয়তো অপরাধের প্রতি আপনাদেরকে আকর্ষণটা দেখানো যে অপরাধের আকর্ষণটা কিভাবে আসে কিভাবে একজন অপরাধী নিজের সুবিধার জন্য আস্তে আস্তে অপরাধী হয়ে যায় এবং পরবর্তীতে চেষ্টা করে পুরো পৃথিবীকে দোষ দেওয়ার সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। আমি ঘটনা বেশি পেঁচাবো না, সরাসরি চলে যাবো রাজনের কাছে। রাজনের পরে কি হলো?
তারপরে আস্তে আস্তে ওর সাথে ফেরদৌসীর সাথে আমার সম্পর্ক হয়ে যায়।
আচ্ছা, তখন থেকে আপনাদের প্রেম?
প্রেম, একদম প্রেম, কারণ ওর সাথে কোনো ফ্রেন্ডশিপ না, যাই প্রেমের ব্যাপার।
আচ্ছা,
ওর সাথে তো আমার সরাসরি একদম এই ফার্স্ট সরাসরি আমার প্রেম।
আচ্ছা,
ফেরদৌসী মেয়েটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, যেটা না বললেই নয়। এখন তো আমার কাছে সুন্দর আরই নাই, আমি মনে করি আমি সব, আমি যারে অফার দিব
সেই আমার হতে বাধ্য।
হ্যাঁ, ওইভাবে আমি ট্রাই করতেছি। এখন অভাবে পড়ে গেলাম, হঠাৎ করে নিজুমকে বললাম আমাকে কিছু টাকা দিবে। কয় টাকা কই পাবো? কই দাও না, দাও আমি দিয়ে দেবো। বললো যে ঠিক আছে, আমার ফর্ম ফিল আপের টাকা আছে, নাইনে ফর্ম ফিল আপ করবে।
আচ্ছা আচ্ছা,
টাকা আছে আমি দিতে পারি, তবে আমাকে রবিবার দিতে হবে। কিছু দাও, দিয়ে দেবো। আমাকে ১৬০০ টাকা দিয়ে দিল। নিয়ে আসলাম, গিয়ে ১৬০০ টাকা নিয়ে আসার পর আমি বন্ধুদের নিয়ে এই যে মদ খাওয়া শুরু করলাম।
ওই যে আপনার সেই বন্ধুদের?
হ্যাঁ, ওদের নিয়ে যায় বাবা।
তাদের কাছে তার দাম কমানো যায় না, যে আমার কাছে এখন
টাকা নাই, কারণ ওরা অলরেডি দেখতেছি কি টাকা পয়সা নাই।
একজনের কাছে ভুল দাম বাড়ানোর জন্য আপনি আরেকজনের কাছে চোর হয়ে গেলেন।
চোর হয়ে গেলাম অলরেডি। হ্যাঁ, আনলাম আইনা, মদ কিনলাম, মদ খাইতেছি। তারপরে ফোন দিচ্ছে ও, আমাকে, আমি ফোন ধরতেছি না। নিজুম
যে আপনাকে টাকা দিল?
হ্যাঁ, ও টাকা দেয় রিটার্নের জন্য, কারণ ফর্ম ফিল আপ করে। ও হঠাৎ করে ফোন ধরতেছি না, দেখে ভাইলে বললো, ভাইয়া এরকম টাকা দিছো লাব্বু, তুমি হারাই ফেলছি, এখন আমাকে কিছু টাকা দিতে হবে, না পরীক্ষা দিতে না। ওর ভাই আবার টাকাটা দিল।
আচ্ছা,
টাকাটা দেওয়ার পর ও আমাকে মেসেজ দিল, তুমি ফোন রিসিভ করো, আমার টাকাটা ম্যানেজ হয়ে গেছে।
আচ্ছা, সে বুঝতে পারছিল আপনি টাকা জোগাড় করতে না পারায় ফোন ধরছেন না?
হঠাৎ করে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর আমি মেসেজ দিলাম, ফোন ব্যাক দিলাম।
আচ্ছা,
ফোন ব্যাক দিয়ে হ্যাঁ কিভাবে ম্যানেজ হয়েছে এই যে কই তেলে কবে দিবা? আবার বলতেছে যে আমি টাকা দিবো আবার রবিবার, মাঝখানে গ্যাপ দিয়ে রবিবার। ওই টাকাটা আমাকে দাও, একবার রবিবার সব টাকা দিয়ে দিবো, কারণ আমি দিতে পারবো না, না দিলে তোমার সাথে আমার সম্পর্ক নাই বলে কেটে দিছি। বারবার ফোন দিতেছে, বারবার ফোন দিচ্ছে। তারপরে ফোন দেওয়ার পরে
আবার টাকা চাইলেন,
আবার টাকা, আবার আমাকে মেসেজ দিল আইসা নিয়ে যাও।
সে আবার জোগাড় করলো আপনার
আবার টাকা? হ্যাঁ, আবার টাকাটা নিয়ে আসলাম আমি গিয়ে।
এবার কি সে আপনাকে সেই টাকাটা দিতে যাচ্ছিল যেটা তার ভাই তাকে দিয়েছে?
হ্যাঁ, ভাই যেটা দিচ্ছে, কারণ ওরে আমি বলছি যে সব টাকা একসাথে দিয়ে দেবো, তুমি রবিবার কোনো প্রবলেম হবে না,
একবারে ৩২০০ টাকা দিয়ে দেবে।
কিন্তু আমি কোথায় পাবো? আমার তো টাকা নাই,
কোনো ইনকাম নাই,
না আমি ফ্যামিলিতে কখনো চাই,
তখন আপনার কাছে খালি ঠাট মানুষকে খাওয়াইতে হবে।
জি জি, আমার ফ্যামিলিতে কখনো টাকা চাইতাম না। তারপরে এদিকে আমি ফেরদৌসীর সাথে কথা বলতেছি, অনেক মানে এখন যেটা হয় জুটি বেঁধে গেছে,
মানে একদম শুরু শুরুর প্রেমে যেটা হয় আর কি,
কথা বলতেছি বলতেছি অনেক ভালো লাগতেছে সারাক্ষণ। ওরেও সময় দিচ্ছে।
ফেরদৌসী যেন কোন ক্লাসে পড়তে বললেন?
ও পড়তে এইটে।
ক্লাস এইটের কোনো মেয়ে যদি আমাকে এই মুহূর্তে শুনতে থাকে, ক্লাস সিক্স সেভেন এইট নাইন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ম্যাচিউর্ড পুরুষ যার বয়স আপনার চেয়ে বেশি, সে আপনাকে কতভাবে ঘোল খাওয়াতে পারে এবং আপনি নিজের দোষে অনেকটা কতখানি ঘোল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন আর দুই দিন পরে বলবেন পুরুষতান্ত্রিক সমাজ আমার এই ঘটনা ঘটে গেছিল, সেই ঘটনা ঘটে গেছিল, কিন্তু কেন এটা হবে? আপনি যেই কাজটাই করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অপ্রাপ্ত বয়স্ক, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বাবা মার মধ্যে, বাবা মার আওতার মধ্যে আছেন, ততক্ষণ পর্যন্ত এমন কোন কাজ করে আপনার পক্ষে উচিত না যেটা আপনার বাবা মা আপনাকে সম্মতি দেবে না। আজকে কিন্তু ক্লাস এইটে পড়া ফেরদৌসী মেয়েটা সেই পথেই যাচ্ছে। তারপর বলুন।
তারপরে ও আমাকে বলল যে আসে টাকাটা নিয়ে নাও আইসা, আনছি টাকাটা নিয়ে আইসা, আবার বন্ধুদের নিয়ে খুব পার্টি দিচ্ছি খাচ্ছি। আমি ওদের খালি বলতেছি আমি প্রেম করি, তোরা কি প্রেম করিস, টাকা আনি। ওরা আমাকে খুব বাহবা দিচ্ছে, দেখ ও টাকা আনে, একটা মেয়ের থেকে টাকা আনে। পরে আমাকে ফোন দিতেছে, আমি তো আর ফোন ধরি না, এখন আমি ওর ফোন ধরি না, ফেরদৌসীর সাথেই কথা বলি সারাক্ষণ। ফোন ধরলে
টাকা ধরছেন না?
না, টাকা চাইবো, আমি কেন ফোন ধরবো? আমি ফেরদৌসীর সাথে কথা বলি, ফেরদৌসীর আমি সময় দিচ্ছি যে তোমাকে নিয়ে ভাইগে যাব, তুমি এই দিন রেডি থেকো, কারণ ওরে আমার ফ্যামিলির থেকে পছন্দ করতো না।
আচ্ছা,
আর আমাকেও ওর ফ্যামিলির থেকে পছন্দ করতো না, দিবে না।
আচ্ছা,
এটা সামান্য একটা
দিলেও তো আপনার তো বিয়ে করার কোন ইচ্ছা ছিল
না? ফেরদৌসীর বিয়ে করার ইচ্ছা ছিল,
ইচ্ছা ছিল,
ইচ্ছা ছিল ফেরদৌসীর, কারণ ও তো আমি সরাসরি দেখে প্রেম করি।
ফেরদৌসী কি জানে যে আপনি আপনার পাস্টে এতবার ঘটনা
ঘটাচ্ছেন? না, কিছু জানে না, কিছু জানে না।
আপনি এমন একটা মেয়েকে বিয়ে করবেন যে এরকম ঘটনা ঘটাচ্ছে আগে?
না, আমি, ও তো জানে না, ও জানলে তো কখনোই আমার সাথে এটা করতো না।
খারাপ লাগে নাই যে আমি হলে তো এরকম করতাম না বা আমার বোনরা তো এরকম কারোর সাথে বিয়ে দিতাম না।
শুনছে পরে যখন এইরকম করতেছি শুনছে যে এত ওয়েটিং লুকায় রাখতেছি না, পরে বলছে এরকম নিজুম নামে একটা মেয়ে আমাকে না অপমান করছিল, তখন ওরে এখন প্রতিশোধ নেওয়ার জন্য এটা করি, তুমি কি পারমিশন দিবে? হ্যাঁ দিছি, ঠিক আছে। আর নিজুম আমাকে বলতো তুমি ফেরত দিয়েছিল কেউ আমার জুতা দেখাইছিল এটার জন্য, ওর সাথে আমি
মানে দুজনকে দুজনের শত্রু বানায় আপনি দুজনের বন্ধু,
আমি দুজনের সাথেই পুরো ভাও নিছিলাম।
এই সময় কি আপনার দুজনের সাথেই সম্পর্ক আছে?
হ্যাঁ একদম, সারা রাত দিন চব্বিশ ঘন্টা দুজনারই সময় দিচ্ছে।
আচ্ছা
দুইজনারই।
চাকরি বাকরি কিছু করছেন না তখন?
চাকরি বাকরি নাই তো এখন,
বাদ
চাকরি নেই। পরে গেলাম, আট টাকা দিতে পারলাম না, ও আমাকে ফেলে একটা মেসেজ দিল তুমি আমার জীবনটা নষ্ট করে দিলাম, পরে আলাদা করতে পারলাম না। ওই তাতে কি হয়েছে আমার এর ফাঁকে ফাঁকে কিন্তু
পড়াশোনাই হলো না, ওই জন্য
না পড়াশোনা
তৃতীয়বারের মতন আসে টাকা জোগাড় করতে পারেনি
না,
আপনার কারণে একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে গেল।
জি জি। তারপরে ফাঁকে ফাঁকে কিন্তু কুয়া কাটা যাচ্ছি, ওটা নিয়েই যেমন ওর টাকা দিয়ে একবার ওর লগে দেখা করতে গেছি, দেখা করতে যাওয়ার পর ও আমাকে একটা ফুলে মালা দিবে, বকুল ফুলে মালা, ফুলে মালা যা আনতে যাচ্ছি তখন ওরে বলছে ভাড়ার টাকা দিয়ে দেবা, নিয়ে আসতে পারি আমাকে ভাড়ার টাকা দিবা, বলছে যে ঠিক আছে আসো, যা বা আমাকে তিনশো টাকা দিতে, তিনশো টাকা হবে না, কয়েক আমি কই পাবো, আমি পাওয়া কই জানি না, ওরা হঠাৎ করে কানের দিক চোখ গেছে, কই দুল দুই যা দিয়ে দাও, কি করবা আমি বন্ধুক তুমি, তারপর আবার টাকা দিয়ে দিব, ও খুলে আমাকে দিয়ে দিস, আইনা বিক্রি করছি বিক্রি করে যাই না, বন্ধু বান্ধব নিয়ে খাইছি, কিছু টাকা রাখছি নিয়ে কুয়াকাটা গেছি ওই টাকা দিয়ে।
মেয়েটার কানের দুল পর্যন্ত আপনার, মানে আমি বুঝলাম না আপনার কাছে মনে হয়নি যে আমি ছিনতাই করছি বা একজনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিয়ে নিচ্ছি? কানের দুল নেওয়ার সময় তো আপনি জানেন যে আপনি আসলে ফেরত দেবেন
না। আমি জানি যে দিব না, আমার তো কথা হলো আমি আইনের সাথে সাথে বন্ধুকে দেখাইছি, বন্ধু এই দেখ কানের দুল পর্যন্ত নিয়ে আইছি,
এটা আপনার কাছে খুব গর্বের ব্যাপার।
হ্যাঁ আর ওই যে ফুলটা দিছে, হ্যাঁ যে ফুলটা দিছে আমাকে, ওই ফুলটা না আমি নিজুম দিছে, আমি ফেরদৌসি দিয়ে দিছি,
নিজুমের দেয়া ভালোবাসার ফুলটা
ফেরদৌসি দিয়ে দিছি।
আপনি ফেরদৌসি
তোমার জন্য আমি কষ্ট করে ফুলটা গাচ্ছি, আমি বলছি গাচ্ছি।
একটা মানুষ আপনাকে এত কষ্ট করে নিজের পড়াশোনা নষ্ট করে টাকা দিচ্ছে, নিজের কানের দুল দিয়ে দিয়েছে, আমি জানি না সেই কানের দুলটা কার ছিল, অতটুকু বাচ্চা তো নিজের কানের দুল কিনতে পারে
না। ওর ওর আম্মারে দিছিল, তার আম্মায়,
মানে এটা বংশানুক্রমিক ভাবে তার কাছে আসা একটা আবেগের জিনিস, একটা আদরের জিনিস, সেই জিনিসটা আপনি নিয়ে বিক্রি করে দিয়েছেন। সেই মেয়ের কাছে দেখা করতে গিয়েও আপনি তার কাছে টাকা চাচ্ছেন এবং তার কাছ থেকে টাকা নিয়ে আপনি প্রেম করছেন ফেরদৌসির সাথে।
জি জি।
আচ্ছা বলেন।
তারপরে এর ভিতরে ফেরদৌসির সাথে আমি সময় দিচ্ছি, হলো তোমাকে নিয়ে আমি ভেঙে যাবো,
এবং সেই ফুল, যেই ফুলের কথা ছিলাম, সেই ফুল নিয়ে আপনি আবার দিয়ে দিলেন ফেরদৌসির, সেই ফুলটা আপনাকে দিয়েছে নিজুম নামে।
জি জি, নিজুম দিয়েছে। আমি ফেরদৌসি বলছি যে আমি কষ্ট করে তোমার জন্য গাচ্ছি, বকুল ফুলের মালা।
আচ্ছা
ও তো খুব খুশি, যাই হোক। তারপরে ওর সাথে এখন মিট হচ্ছে যে তোমাকে নিয়ে ভেগে দাম, তা ও আমার এতটাই ভালোবাসে যে ও বাড়ি থেকে অনেক সাজগোজ করে নামছে, আমি বলছি তুমি কলেজে এই জায়গায় থাকবা।
আচ্ছা
তখন আমি নতুন করে জুয়া খেলা শিখছি।
ওই জুয়া খেলা আপনি কার সঙ্গে শিখলেন?
এলাকা বসেই নেই, এলাকা বন্ধু বান্ধব, টাকা পয়সা এখন ধার করতেছি।
কাদের কাছ থেকে ধার করতে?
আমি ধার যার কাছে চাবো সেই দিবে, কারণ আমার কেউ তো জানে না যে আমার চাকরি নেই।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
যার কাছে চাইবো সেই দিবে আমাকে।
প্রচুর মানুষকে নানান সময় আপনি খাওয়ায় রাখছেন।
হ্যাঁ হ্যাঁ, ধার যার কাছে চাইবো সেই আমাকে দিবে।
আচ্ছা
দিচ্ছেও?
আচ্ছা
জুয়া খেলা শিখছি, জুয়া খেলতেছি, ওই ফাঁকে ফেরদৌসি আমাকে ফোন দিচ্ছে, বারবার করে ফোন দিচ্ছে, বারবার করে ফোন দিচ্ছে, আমি ফোন দিই না।
মানে আপনার তখন যাওয়ার কথা ফেরদৌসির সাথে?
ফেরদৌসি দেখা না, ওই নিয়ে ঢাকা আসবো বলে বলছি তাই।
আচ্ছা,
কিন্তু আমার মনে ভিতরে কাজ করতেছে ওরে ধরাই দিব ওর বাপের কাছে।
কেন
ধরাই দিব? যে ওর বাপে সবসময় আমায় দোষে যে নাকি আমি নাকি আর মেয়ে নষ্ট করছি,
সত্যি কথা,
মেয়ের এটা করছি,
কথাটা তো সত্যি।
তা আমি তো বুঝতাম না, আমার কথা হলো যে আমাকে যেহেতু দোষ দিচ্ছেন আমি আপনাকে হাতে নাতে ধরাই দিচ্ছি।
আচ্ছা আপনি সুন্দর করে নিজে বেঁচে যাওয়ার জন্য
ওনা মেয়ে ধরা দিচ্ছে, ওর মেয়ে তো আইসা ফোন দিচ্ছে।
কিভাবে ধরা দিলেন এটা বলেননি?
হ্যাঁ এটাই বলতেছি, ওনার মেয়ে কলেজে আইসা বসে আছে আমার অপেক্ষা করতেছে,
আপনি তাকে আইসা ঢাকায় নিয়ে যাবেন।
আমি ওর বাপের ফোন দিয়ে বলছি আপনি যে আমাকে দোষ দেন যে আপনার মেয়ের আমি ডিস্টার্ব করি, আপনার মেয়ে ভালো মানুষ, যে কলেজে বসে আছে আমার জন্য এসে নিয়ে যান। এদিকে আমি করছি কি, ওর ফুয়াতো ভাইকে বলে দিছি যে ওর ফুয়াতো ভাই ওকে পছন্দ করতো।
আচ্ছা
ওই ফুয়াতো ভাইকে বলে দিছি তোমার মামা তুমি এরকম কোন কলেজে যে তুমি মহিলাকে বইলে দাও। ও আবার মহিলাকে বললে গ্রামগঞ্জে মহিলা তো সবাই কানে কানে দিয়ে দেয় খালি সিটাই।
মানে আপনি তার মেয়েটার পুরো বদনাম করে দিলেন?
হ্যাঁ বদনাম করে দিচ্ছি, বদনাম করে দিচ্ছি।
কি জন্য?
আমার আম্মা ওই যে মেয়ে পছন্দ করে না,
কিন্তু আপনি না তাকে
আমি পছন্দ করি। হ্যাঁ অনেক সত্যি পছন্দ করতাম, কিন্তু আম্মা লাস্টের দিকে।
আপনি কি এখন এটা সত্যি বলবেন?
না
সত্যি পছন্দ করলে কোনো মেয়ের কেউ বদনাম করতে পারে?
আমার
আম্মা, আমি চিন্তা করছি আমার আম্মা বলবো, আমার আম্মা যেহেতু না করছে জায়গাতে আমি বিয়ে করবো না, আমার আম্মা বলছে এই মেয়ে বাদে তুমি যদি রাস্তায় একটা পাগলও নিয়ে আসো ওই পাগলটাকে আমি মেনে নিব।
আপনার আম্মা বললে খুন করবেন?
আমি তখন মনে হইতো যে আমার আম্মাই যা বলবে তাই।
তো আপনার আম্মা কি আপনাকে বলেছিল এতগুলো মেয়ের সাথে মজা নিতে?
না কখনোই বলেন, আম্মা কিন্তু এগুলো পছন্দ করতো না। নিজুমের সাথে
সেটা কেন করতেন?
এইটাই তো বুঝতে
হচ্ছে, আপনার সুবিধা অনুযায়ী আপনি করতেন ভাই, খালি খালি আম্মার কথা বললেন না এখানে। আপনি আম্মার কথা যে বলতেছেন যে আপনি আপনার আম্মার কথার উপরে ফেরদৌসির সাথে এমন করছেন, নো, ফেরদৌসি ছাড়া অন্য মেয়েদের সাথে আপনি এটাই করছেন। এইবারে আপনার এক্সকিউজ বা আপনার বাহানাটা ছিল আপনার মা, আপনি এখানে আপনার মাকেও ব্যবহার করছেন একরকম
হতে পারে।
বলুন,
পরে এই লাস্টবার নিজুমকে নিয়ে আমি কুয়াকাটা যাই, আমি আর আমার এক ভাগ্না, ভাগ্না নাই তার গার্লফ্রেন্ড, আমি নিয়ে আমার গার্লফ্রেন্ড নিজুম।
আচ্ছা,
আমি ফেরদৌসি কিন্তু কখনোই কুপ্রস্তাব দি নাই,
না
আমার চিন্তা ছিল বিয়ে করবো।
আচ্ছা,
এই লাস্টবার নিয়ে যাই, আমাদের ভিতর প্ল্যান হয়ে গেল যে আমরা এক্সচেঞ্জ করবো।
এক্সচেঞ্জ করবেন মানে?
মানে ভাগ্না হয়তো গার্লফ্রেন্ড নিয়ে গেছে, আমিও গার্লফ্রেন্ড নিয়ে গেছি,
মানে আপনি তার রুমে চলে যাবেন, সে আপনার রুমে চলে আসবে। আনবিলিভেবলি ডিস্টার্বিং কিছু কথা আমরা শুনছি, আনবিলিভেবলি ডিস্টার্বিং কিছু মানসিকতার কথা আমরা শুনছি। আমি জানি না ডক্টর তাজুল ইসলাম আজকেও আপনার কথা আছে, শেষের দিকে আমরা শুনবো। আমি জানি না এই ধরনের সাইকোলজি বা এই ধরনের মেন্টালিটির ক্ষেত্রে আপনি কি বলবেন, আমার শ্রোতা বন্ধুরা অলরেডি কি বলছে আমি জানি না। আমি জানি শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই এটা বলতে চাবে যে হ্যাঁ ওই মেয়েগুলো খারাপ ছিল, এই ব্লা 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 ব্লা, বাট আমি কিন্তু প্রতি পদে পদে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোথায় কার কোন সময় কিভাবে ফল্ট ছিল। এবং আপনারা যদি এখনো কেউ কেউ শ্রোতা বন্ধুদের মধ্যে এমন থেকে থাকে যে খুব গর্বিত একটা ছেলে এই কাজটা করতে পেরেছে, দশটা মেয়েকে সে কনভিন্স করতে পেরেছে, পটাইতে পারছে, নো, একটা ছেলে বিশ্বাসঘাতকতা করতে পারছে। আর আপনারা যারা পারেননি তারা পারেননি, যাদের ইচ্ছা আছে একসময় বিশ্বাসঘাতকতা করতে পারবেনও, এবং আপনারা বিশ্বাসঘাতকতার শিকার কোন লেভেলে হবেন সেটা শুধু প্রকৃতি জানে আর পরবর্তীতে আপনারা জানবেন, আর কারো কিচ্ছু যাবে আসবে না। বলেন ভাই।
তারপরে আমাদের ভিতর এই কথা হলো ভাগ্নের সাথে এক্সচেঞ্জ করবো, পরে এর ভিতা হলো কি ভাগ্নায় যে গার্লফ্রেন্ড নিয়ে গেছে ওর ফ্যামিলিতে যাইনে গেছে,
যে তারা লুকিয়ে লুকিয়ে কুয়াকাটা আসছে।
হ্যাঁ, কুয়াকাটা গেছে। এর ভিতর বাড়ির থেকে খোঁজাখুঁজি ফোন শুরু হয়ে গেছে।
আচ্ছা,
আর আমাদের ওইটা হলো না, কুয়াকাটা হলো না,
ওইটা আপনারা বাদ দিতে বাধ্য হলো।
হ্যাঁ, কারণ আমাদের সাথে সাথে চলে আসতে হলো।
হ্যাঁ,
চলে আসার পর বিপদে পড়ে গেলাম, এলাকার মধ্যে পুরো তোলপাড় শুরু হয়ে গেল।
তখন আপনার কথা জেনে গেছে অলরেডি?
হ্যাঁ, আমার কথা জেনে গেছে, আমি কিন্তু কোন মেয়ে নিছি এটা জানে নাই।
আচ্ছা,
হ্যাঁ, দুই তিনজনের জানছে, ওই ভাগ্নায় ভাই জানছে, এরকম জায়গা জানছে, এদের প্ল্যান হইলো এখন ওই মেয়েরে আমার ঘরে তুলে দিবে।
ওই মেয়েটাকে, মানে আপনার ভাগ্নার যে গার্লফ্রেন্ড?
না না, নিজুমকে।
নিজুমকে, যাকে আপনি নিয়ে গেছেন?
হ্যাঁ, কারণ ভাগ্নায় যেহেতু ফেঁসে গেছে আমারটা তো কেউ জান না, তাই আমারও ফাঁসাইব।
আচ্ছা 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 আচ্ছা।
পরে আমি তো ওই ভয়তে পুরা অস্থির, পুরা অস্থির। ওই দিন কেন আমি ফেরদৌসি বলছি তুমি রেডি থেকে আমি আসতেছি তোমাকে নিয়ে যাবো।
ওই দিন, ওই দিন যখন এইসব ঘটনা আপনার গ্রামে ঘটতেছে,
হ্যাঁ,
ফেরদৌসি তখন কোথায়?
ওর বাড়িতে।
ওর বাড়ি,
ওর বাড়িতে আমার ফোন দিতেছে, ফোনে কন্টিনিউ হচ্ছে।
আচ্ছা,
হ্যাঁ, পরে ওই দিন বলতেছি আমি ফোন ধরতেছি না, ওয়াইশা রেডি,
হ্যাঁ
রেডি, আমি ফোন ধরতেছি না।
আচ্ছা,
আমার ভাই ফোন ধরলো, বড় ভাই ফোন ধরে আমায় অনেক মারলো, সবাই যে বললো যে দেখছেন ওই একটা বিপদ এখন তোমার ঘরের থেকে ফলাই চায় না, ওই দিনই যে এই ও আর একটা রেডি খুঁজে থাকছে। পরে ওই ভাইটা আবার ওর বাপের ফোন দিল যে আপনার মেয়েটা এই জায়গায় আছে নিয়ে যান, ওই দিন নিয়ে গেল, নিয়ে মারলো ওরে।
আচ্ছা,
মাইরে চেয়ে যা। পরের দিন আমি না থাকবো না ঢাকা, আমি দেশে থাকবো না, ঢাকায় চলে আসবো।
আচ্ছা,
তাই ঢাকায় আসছি, তাই ওরে বললাম, মেয়েটা বললাম যে তুমি রেডি থেকে কালকে সকালে নিয়ে যাবো, আবার ও বিশ্বাস করলো,
আবারও আপনাকে বিশ্বাস করলো,
বিশ্বাস করলো।
আমি জানি না একটা মানুষ এত বোকা কিভাবে হয়।
ও আবারও বিশ্বাস করলো। আমি সকালবেলা ওদের যাই খেয়ে চলে আসছি, ও তো অপেক্ষা করতেছে।
কোথায় চলে আসছে?
অলরেডি বরিশাল,
অলরেডি বরিশাল চলে গেছে।
বরিশাল
অপেক্ষা করছে,
ও ফোন দিতেছে, ফোন দিতেছে, আমি ফোন তুলতেছি না,
কারণ আপনার মা আপনাকে মানা করছে।
আমি ফোন তুলতেছি না, না তাইলে তো যাইতেছি, আমি তো দাঁড়াই হয়ে রেখে আসছি, যাইতেছি। আমার ভাই যে ফোন দিল স্বাস্থ্য ভাই একটা আমার সাথে আগাই দিয়ে যাইতে আসছে।
আচ্ছা,
ও ফোন ধরে না, মানা করছি। আমার এক ফ্রেন্ড ফোন ধরছে, ওই বলতেছে তো বরিশাল তুমি চলে যাও, আসলে ও ধোকাবাজি করতেছে, পরে ও চলে গেল। এর ফাঁকে নিজুমের সাথে একদম অফ করে দিয়েছি আমি ফোনে যোগাযোগ
সম্পূর্ণ।
হ্যাঁ, কারণ ওই যে আমাকে বলছে বাড়িতে তুইলা দিয়ে দিব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যোগাযোগ না থাকে,
এলাকাবাসীর ভয়ে আপনি ওটা বাদ দিলেন।
হ্যাঁ, বাদ দিলাম। এর ফাঁকে কি হইলো যে আমার মা চিন্তা করতেছে পোলা তো আসো, মানে এখন শুনতেছে আমার আম্মার কানে সব যাচ্ছে যে কি করতেছি কোথায়।
হ্যাঁ,
মেয়ে দেখা শুরু করে দিল
আপনার জন্য,
যে বিয়ে করে দিল। এই যে ওনার বাড়ি গেল, দেখলো একজনের মাধ্যমে।
আপনার মা নিজুম মেটার কথা জানতো না?
জানতো,
আমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেনি
না, কেমনি আমার অনেক বক্সে ওনার পছন্দ না ওই মেয়ে,
আর যে আপনি সে জানেন না,
উনি দেখেন না, উনি ওনার কথা হইলো যে এই মেয়ে কেন ওর সাথে গেছে, বিয়ের আগে কেন গেছে এইটা।
তা আপনি বলেননি যে আপনি তাকে
না, আমি করে নিয়ে আমি ভয় পাইতাম, আম্মা
পরবর্তীতে ব্ল্যাকমেইল করছি
না, আমি এগুলো কিছু বলিনি।
আপনার মনে হচ্ছে যে থাক, মেয়েটারে খারাপ আছে, ভাবুক আমি ভালো থাকলে।
আমার কথা হইলো তাতে আমার কি, আমি বিয়ে করতেছি না, ঘরে আসলেছেন। এর ভিতরে কার মাধ্যমে শুনলো যে এই বিয়েতে সুন্দর মেয়ে আছে,
নিয়ে আসি, যে প্রস্তাব দিয়ে দেখি বিয়ের জন্য। বিয়ের জন্য আমার বড় কাকারে বাজাইলো।
আচ্ছা,
ওই কাকারে ওই মেয়ে বাড়ি থেকে বললো যে যাক, এবার তো বিয়ে দিলে আমাদের খারাপ হয় না, আত্মীয় করতে হলে সৌভাগ্য। আমার দাদার নাম আছে, অনেক অনেক নাম আছে, ওইটা গেলে জেলার ভিতরে মোটামুটি চিনে।
আপনার দাদা বাবা দুজনকে মোটামুটি সবাই চিনে?
আমার বাবা না চিনলেও দাদাদের মানে সবাই চিনে। তো এর ভিতর একজনে বলে দিব, একজনে বলে না, একজনে বলে দিব, একজন না,
বিয়ে
বিয়ে।
এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির ঘন্টা বেজে গেছে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধুরা। আর মাত্র 16-15 মিনিট আমাদের কাছে আছে কিংবা আরো কম। এই 10-15 মিনিটে আমরা জানবো এখন এই মুহূর্তে কোন অবস্থায় আছে, আদৌ এই মানুষটা বিয়ে করতে পেরেছে কিনা, কাউকে ভালোবাসতে পেরেছে কিনা, বা আদৌ তাকে কেউ ভালোবাসতে পেরেছে কিনা। সব সত্য জেনে ভালোবাসে নাকি মিথ্যা একটা রাজনকে ভালোবেসে কেউ বসে আছে, সবই আমরা জানবো। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে, তাহলে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনো ভাবেই ভুলবেন না। ছোট্ট বিরতির পরে ফিরে আসছি রয়্যাল টাইগার ব্রুইং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। দিস ইজ রেহান, অলওয়েজ উইথ ইউ, স্পেশালি সানডে 11 to 1 AM। কিপ অন লিসনিং। Royal Tiger Brewing presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. Royal Tiger Brewing presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. ওয়েলকাম ফর দ্য লাস্ট টাইম টুনাইট। আজকের মতো, শেষবারের মতন, আজকের জন্য শেষবারের মতন আপনাকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রেহান ছিলাম, আছি, থাকবো, নানান রূপে, নানান জায়গায়, নানান ভাবে। কিছু কিছু সময় অপরাধী খুঁজে বের করে নিয়ে আসার চেষ্টা করব, কখনো কখনো আপনাকে বুঝিয়ে দেব যে আপনার ভিতরের অপরাধী কোনটা। আর সেই উদ্দেশ্যেই তৈরি আমাদের এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সামান্য একজন উপস্থাপক হিসাবে সামান্য ভাবেই আপনাদের সামনে আছি। আর অসাধারণ আপনারা শুনছেন, নেগেটিভ দিক থেকে হলেও, নেতিবাচক দিক থেকে হলেও অসাধারণ কারো কারো ঘটনা, যেই ঘটনাগুলো শুনে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন আপনাদের কি করা উচিত, আপনাদের কি করা উচিত না, আপনারা কি করছেন, কার সাথে করছেন, কেন করছেন, কেন করছেন না, যেটা করছেন সেটা করে আসলে জীবনে কতটুকু আগানো যায়, যেটা করছেন না সেটা করলে জীবনে আসলে কতটুকু আগানো যেত। একটা মানুষের কাছে ভালো হওয়া আর কোটি মানুষের কাছে খারাপ হওয়া, জানি না সেটাকে কি বলে বা কেন সুনাম হয় বা কেন বদনাম হয়। শুধু এতটুকু বলতে পারি, যেই মানুষটা নিজের সাথে সৎ নয়, যে নিজের সাথেই ভণ্ডামি করে, তার পক্ষে সম্ভব না আর কারো পক্ষে, আর কারো সামনে সভ্য হয়ে, সত্য হয়ে নিজেকে উপস্থাপন করা। শেষ ভাগে চলে এসেছি আমরা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর আমাদের সাথে আছে রাজন। রাজন, আর অল্প একটু সময় আছে, আমরা আপনার কাছ থেকে শুনবো এরপরে আপনার মা যখন চেষ্টা করলেন যে আপনাকে এখন একটা সাংসারিক রূপ দেবেন, আপনাকে সংসারে ব্যস্ত করে দেবেন যাতে আপনি এই ধরনের কার্যকলাপ আর করতে না পারেন, আপনার মায়ের মাথায় এটা আসলো না যে আপনি এতদিন অনেকের জীবনের সাথে ইনভলভ ছিলেন এবং তার মধ্যে এমন একজন আছে, নিঝুম মেয়েটার কথা বলছি, যার জীবনের অনেক বড় একটা অংশ আপনি ধ্বংস করে দিয়ে এসেছেন, কিন্তু তারপরে আপনার মা নিঝুম মেয়েটাকে চাইল না, নিঝুমের জন্য মায়া ফিল করতে করতেই আপনাকে বলছি ঘটনার শেষ অংশ। এই মুহূর্তে আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, জিনিসগুলো কোন দিকে গড়ালো শেষ পর্যন্ত?
জি, তারপরে দেখা গেল যে আমার আম্মা মেয়ে দেখতেছিল, দেখা পাবো এইরকম যে মেয়ের গার্ডিয়ানে একজনে বলে দিবে, একজনে দিবে না। তারপরে আমার আম্মা বলল যে আমার ওই যে মেয়েটা ওর এক খালাতো ভাইয়ের মাধ্যমে, ওর খালাতো ভাই আমার আবার চাচাতো ভাই হয়।
আচ্ছা,
ওরে ওর সাথে আমি গেলাম যে চল যাই।
মানে আপনার মা একটা প্ল্যান করে আপনাদের দুজনের দেখা করে দিল?
জি।
কি জন্য? কারণ হচ্ছে মেয়েটা রাজি হচ্ছিল না,
মেয়েটা রাজি হচ্ছে মানে মেয়ে গার্ডিয়ান রাজি হচ্ছিল না, তো আমি যেভাবে হোক মেয়েটাকে পটাই নিয়ে আসি।
এটা আপনার আম্মার উদ্দেশ্য?
জি, কারণ মেয়েটা শুনছে মেয়েটা অনেক ভদ্র, আসলেই ভদ্র, অনেক সুন্দর,
কিন্তু আপনি নিজে তো ভদ্র লাইফ লিড করেন না, আমি কেন এভাবে করব?
আমি তো আসলে এই মেয়েটাও বিয়ে করার জন্য প্রস্তুত না, আমি যে মা বলছে যাই, কিন্তু আমার তো মেয়েটা আম্মা জানে যে অনেক ভদ্র, পাঁচক তো নামাজ পড়ে, তারপর অনেক মানে শিক্ষিত, আমার দিক থেকে ভালো শিক্ষিত, তারপরে অনেক
এরকম একটা আশা যে মেয়েটা হয়তো আপনাকে শুধরে দিতে পারে।
জি জি জি, ওইটাই। তারপরে গেলাম, যাওয়ার পরে আমার ভিতর মানে এইরকম একটা রূপ আছে, বুঝতে দি নাই। আমার সাথে যাদের নিয়ে গেছি ওরা কেউ হই হুল্লোর এই ফল পারে, এই হাঁস ধরে, খালাতো বোনদের সাথে দুষ্টুমি করে, আমি খুব একটা ভদ্র ছেলে হয়ে বসে আছি, ছোট্ট ছোট্ট করে কথা বলতেছি।
মানে এই যে নারীদের প্রতি যে আপনার একটা আকর্ষণ অন্যরকম,
কোনোভাবেই বুঝতে দি নাই।
মানে নারী দেখলেই যে একটা অন্য ধরনের আচরণে চলে আসেন, সেই আচরণটা আপনি সামনে আসতে দিলেন
না। না, আমি এমন একটা ভদ্র ছেলে, আমি যে কোনো মেয়ের বেলায় প্রথম ফার্স্ট এমন একটা ভদ্র ছেলে সাজি যে মনে হয় যে আমার থেকে ভদ্র দুনিয়াতে কেউ নেই।
অ্যাবসলুটলি, প্রত্যেকটা মেয়েকে এবং প্রত্যেকটা ছেলেকে বলতে চাই, আপনার জীবনে যারা আসবে তারা সরল সোজা রূপেই আসবে। কারো চেহারায় লেখা থাকে না আমি মনে মনে কি ভাবছি, কারো চেহারায় লেখা থাকে না যে ভবিষ্যতে আমি কি করব। সো সরল সোজা মানুষ বা যাকে ভাল লাগবে তাকেই সম্পূর্ণ বিশ্বাস করে নেওয়াটা আপনার বোকামি। আরেকজনের ক্রাইম তো এখানে আছেই, অপরাধ তো এখানে আছেই, বাট আপনার ক্ষেত্রে বোকামি। বলুন,
পরে আমাকে দেখে, আমি দেখি না কিন্তু আমাকে দেখে।
আচ্ছা,
কারণ মেয়ে তো আড়ালে দাঁড়াই দেখে না, আমি দেখতে পাই নাই। পরে যাই হোক, আমার খালাতো বোনের মাধ্যমে নাম্বারটা কিভাবে জানি সংগ্রহ করলো, আমার নাম্বারটা
ওই মেয়ে,
হ্যাঁ, কারণ ও জানে যে ফ্যামিলিতে কথা হয়েছে, সমস্যা কি আমি কথা বললে হয়তো আগ্রহ হইতেও পারে। এক পর্যায়ে আমি খুব ভদ্রভাবে ভালো কথা বলি, মানে বুঝতেই দিনে যে আমি আমার ভিতরে কি আছে। এক সময় আমাদের ভিতরে এরকম একটা সম্পর্ক হয়ে যায়।
কিরকম সম্পর্ক?
আস্তে আস্তে কথা বলছি, তোমার তো আমার সাথে
প্রেম টাইপের সম্পর্ক।
হ্যাঁ হ্যাঁ, যে বিয়ে দিতে চায়, তুমি কি ফ্যামিলি থেকে দিলে সমস্যা কি? ও বলে কই আবার দি না, বলে কই আচ্ছা দিবে দেখবা আস্তে আস্তে, কারণ আমার আমার ফিল করতেছে এইটা যে আমি তোমাকে রাজি করতে পারলে হয়ে যাবে, দিবে কিনা সেটা পরের ব্যাপার।
আচ্ছা,
কয়েক সময় কথা বলতে বলতে ও আমার অনেকটা ভালোবাসে।
আচ্ছা,
বেশি দিনের সময় না, সময় কিন্তু এক মাস অনলি, কিন্তু আমি এতটাই এমনই কথা বলছি আর এতটাই কথা বলছি, ওই তিন তিন বছরের কাজ করে ফেলছে।
আচ্ছা, মানে তিন বছরের গভীরতা সে পেয়ে গেছে এক
মাসে। এক পর্যায়ে ওর ফ্যামিলি থেকে জানতে পারে যে আমার সাথে কথা বলে, এখন ওর ফ্যামিলি থেকে আমার কাছে দিবে না, মেয়ে ইন্টার পাস করছে ভালো রেজাল্ট করে, আমি নাইন উপরই নেই, নাইন উঠে এইট পাস করে চলে আসছি, তাদের পেস্টিজে লেগে যায়, এই জন্য দিবে না। যাই হোক, এক সময় তাদের ভিতরে এরকম কাজ করার পরে ওরে ওর খালা ঢাকাতে খালায় বাসা পাঠাই দিবে।
আচ্ছা,
আমার ভয়তে যে ঢাকাতে থাকলে তো যোগাযোগ করতে পারবে না, একটা রুমের ভিতর থাকবে, যাই হোক পারবে না, দেশে থাকলে কারো না কারো ফোন থেকে যোগাযোগ করবে।
মানে মেয়ের ফ্যামিলি একদমই চাচ্ছে না আপনার সাথে?
একদমই চাচ্ছে না। পরবর্তীতে ঢাকাতেও আমাকে বলে এখন কি করবো, তুমি ঢাকাতে চলে আসো আমার জন্য সুবিধা হবে।
আচ্ছা,
ঢাকাতে আসে মেসেজের মাধ্যমে কথা হয়, খালায় দেখবে।
মেয়েটা তখন কিসে পড়ছে?
ইন্টার পাস করছে।
ইন্টার পাস করছে,
ইন্টার পাস করছে, এভাবে কিন্তু আমার চাকরিটা হয়ে গেছে।
ওই চাকরিটা, ওই চাকরিটা আবার আপনি ওই বসই আপনাকে চাকরি দিয়ে দিয়েছে?
হ্যাঁ, ওই বসই আমাকে দেখে চাকরিটা দিয়ে দিয়েছে। আর তার ও ছয় মাস পরে কিন্তু এই ঘটনা হবে।
আচ্ছা,
চাকরিটা হয়ে গেছে, পরে ওর সাথে আমার পুরো ফাইনাল আমি নিয়ে আসবো,
এবং তখন আপনি টাকা পয়সা কামাচ্ছি,
আবার অনেক টাকা কামাচ্ছি। আমি তো বাড়িতে বিল্ডিং করছি, এই টাকা ইনকাম করে বিল্ডিং করছি, প্রায় 12 লাখ টাকা খরচ করে। এই পরে আমি ওর সাথে ডেট ফিক্সড করি যে আমি তোমাকে এই তারিখে নিয়ে আসবো, যেই তারিখে নিয়ে আসবো সম্ভবত 9 তারিখ ছিল এরকম, যে আমি নিয়ে আসবো। বলছে ঠিক আছে। তারপরে আমি আমার মামার কাছে পারমিশন নিই, মামা আমি তো বিয়ে করতে যাচ্ছি, এই এই মামানির সাথে শেয়ার করি। মামানি আবার করলো কি, মামার সাথে শেয়ার করলো। মামা বললো যে না, এই মুহূর্তে বিয়ের দরকার নেই, কারণ ও তাইলে জেলে যাবে কনফার্ম, কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের কাজের চাপ।
জেলে যাবে আপনি?
হ্যাঁ, কারণ জানি মামলা মামলা করলে জেলে যাবো।
কে মামলা করবে?
মেয়ের গার্ডিয়ানে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি তো এখন একা ভাগাই নিয়ে আসতেছি।
আচ্ছা আচ্ছা,
ও ঢাকাতে হয়ে যেত, ভয়তে ঢাকায় নিয়ে আসছে, ঢাকার থেকে নিয়ে আসবো এই প্ল্যান। মামা পরে কয়েকটা, মেয়ের বয়স কেমন? পরে বললাম ইন্টার পাস করছে, এইসব করে দেখা 18 বছর পার হয়েছে। পরে আমাকে জিজ্ঞেস করলো, তো মেয়ে কি মানে যদি এরকম মামলা হয় স্বীকার করবে যে তুমি?
আমি নিজের ইচ্ছে আসছি।
কয় যে হ্যাঁ করবে। কয় কয় ঠিক আছে। উনি আমাকে আবার টাকা দিল, কিছু টাকা দেওয়ার পর আমি নারায়ণগঞ্জে গেলাম। ওরে আমি যেই ডেট দিছি ওই দিন যাই নাই, আগের দিন গেছি, কারণ হলো যদি আমাকে কোনো মানে ভাষাই দেয় এই জন্য যে আমি আগের দিন গেছি। হঠাৎ করে ফোন দিছি, আইসক্রিম আসতে হবে, না হয় আমি তোমাকে নিব না। তো ও আসছে, আসা আমার সাথে করে আমার এক ফ্রেন্ড নিয়ে গেছি। ও পথে বসে, সিএনজিতে বসে বলতেছে, তুই কি আসলেই কি মেয়েটা বিয়ে করবি না পথে ফালাই রেখে দিবি? তখন আমি বলছি বেদ দেবো, এরকম করিস না, কারণ ও তো এমনি মানে একদম আনইজি ফিল করতেছে যে কার সাথে যাচ্ছি। যাক, ঢাকায় নিয়ে আসলাম, আমার বাবা আসলো,
ওই মেয়েটার সামনেই কথা বলে দিয়েছিল
এই কথাটা বলছে।
তার মানে তার মধ্যেও তখন একটু উপলব্ধি কাজ
করছে সবাই ভিতর যে ও তো আসলে বিয়ে করবে না, কারণ সবাই জানে এর ফাঁকে তো আমার সাথে অনেক মেয়ের সাথে এরকম হয়ে গেছে। পরে আমার বাবা আসলো, বাবা এসে ডাইরেক্ট মেয়ের প্রশ্ন করলো, তুমি কি ওর সাথে আসছো? হ্যাঁ। ওর সাথে কি দেখে আসছো? ও কি, ও তো আমার ছেলে হয়েছে, তাতে কি হয়েছে? ও ভালো না, ওর ড্রাইভার কে নেবে? তোমার ড্রাইভার কে নিবে?
আপনার বাবার প্রতি সম্মান চলে আসলো। বলেন
যে তোমার ড্রাইভার কে নিবে? পরে বলছে, ও বলছে যে আপনারাই নিবে না কি করবেন? আমাকে বলে আসছো? আমি আম্মার সাথে কথা বলে আসছি, আমার মা কিন্তু ফোনে কথা বলেনি, তুমি যাও ঠিক আছে। আমার ফ্যামিলি থেকে মানে অলমোস্ট বাড়ির থেকে সবাই বলছে যে তুই যদি মানুষ হয়ে থাকিস, আমার সবচেয়ে বংশের যে বড় চাষা, যদি পারিস এই মেয়েটাকে আইনা দেখা আমাদের, কারণ ওর দাদা ছিল সাবেক চেয়ারম্যান।
এই জন্য সেই মেয়ের পরিবারের প্রতি আপনাদের পরিবারের এই লোভ।
লোভ বলতে কি, যে একটা বংশের নাম আছে, যে বংশে আমি বিয়েটা করাচ্ছি।
নিঝুমের বংশেরও একটা নাম ছিল, নিঝুমেরও বাবা মা ছিল।
পরে এই চিন্তা করে যাক আমি নিয়ে আসি, আমার বাবা কতক্ষণ হলে বললো যে তুমি এই কাজটা ঠিক করে নয় করাটা চিন্তা করছে, যে মেয়েটা আসছে চলে ভালোই তো। পরে বলে নিয়ে গেল, নিয়ে যাওয়া কিছু তো নিয়ে আসে না এই পোশাক, আব্বা ওই সাথে করে নিয়ে গেল, পোশাক টোশাক সব কিনে দিল, তারপরে ছবি টবি তুললো। আমার আব্বা ছবি টবি তুলে ছবি টবি দিয়ে সন্ধ্যা পরে চলে গেছে, কারণ উনি চাচ্ছে না যে ওই বিয়াতে উনি থাক, কারণ মেয়ে গার্জিয়ানে যেন না বলতে পারে যে আপনি ছিলেন কেন তাইলে বিয়েতে। উনি সবাই হাতে শুভে দিয়ে যে আপনার বিয়েটা পরাই দেন, আমি থাকতে পারতেছি না, কারণ যাতে আমাকে জবাবদিহি না করতে হয়। যাই হোক বিয়ে হয়, মানে ভালোই।
এটা কত সালের কথা বলছেন, বিয়ে হলো
4 বছর হয়েছে?
চার বছর হয়েছে।
তারপরে বিয়ে শাদি হয়ে যায়, আমার বাড়ি থেকে মা আসে, মা এসে নিয়ে যায়।
এবং ওই মেয়ের পরিবার কি শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করে?
আসতেছি পরে এর মধ্যে নিজুম ফেরদৌসি দুজনেই ফোন দিছে বিয়ের কথা শুনে।
আচ্ছা, তার আপনার বিয়ের খবর হয়ে গেছে?
হ্যাঁ, ফোন দিয়ে কান্নাকাটি অনেক কিছু। ফেরদৌসি আজও পর্যন্ত ফোন দিয়ে বলে খালি একটাই কথা, ফেরদৌসি তুই আমার মনে অনেক কষ্ট দিছিস না, তুই শান্তিতে থাকতে পারবি না। আর ফোন দিয়ে ফার্স্ট বলবে তুই কি বেঁচে আছিস এখনো, কই কে আমি বাবুজি তুই এক্সিডেন্টে মারা গেছিস। প্রথম পয়েন্টে আজও পর্যন্ত ফোন দেয়, তুই বলবে আমি তো জানি যে তুই মারা গেছিস এক্সিডেন্টে, আমাকে এই দোয়া করিস, আজই আমি এই দোয়াটাই করবো, কারণ তুই আমার নিঃস্ব করছিস, আমার জীবনে অনেক কলঙ্ক দিয়ে গেছিস।
আপনার কাছে খারাপ লাগে না যখন এই ধরনের?
এই জন্য তো আজকে আসা যে আসলে আমি কি করলাম, যে ওরা এই অভিশাপটা আমাকে কেন দিবে।
রাজন ভাই এখন কি উপলব্ধি করতে পারছেন যে আপনি আসলে কি করেছেন? এন্টারটেইনমেন্টের জন্য
অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। আমি ইচ্ছা করলে এই অন্যায়টুকু, আমি যেহেতু টাকা পয়সা ইনকাম করতাম, ওদের উপরে যন্ত্রণাটুকু না দিয়ে আমি বাহিরেই সময়টুকু কাটাই দিই।
দেখেন আসলে কি, প্রত্যেকটা মানুষেরই, আমি আমার শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষেরই একটা ভালো দিক থাকে এবং সৃষ্টিকর্তা তার সেই ভালো দিকটাকেই তুলে ধরেন সবসময়। ঠিক যেমন মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়ে ঢাকা শহরে চলে আসা একটা ছেলে 50,000 টাকা কামাই করছে মাসে, শুধুমাত্র তার কনভিন্সিং পাওয়ার দিয়ে, তার মুখের জোর দিয়ে, তার হার্ডওয়ার্ক দিয়ে। এটা কিন্তু কম কথা না, সবাই কিন্তু এটা পারে না। রাজন ভাই, আপনার যে ট্যালেন্টটা ছিল সেটা যদি আপনি নারীদের পিছনে না লাগিয়ে শুধু আপনার কাজের পেছনে লাগতেন, আমার মনে হয় আপনার বয়সে আপনার মতন টাকা আছে, আপনার মতন সফল একজন মানুষ পাওয়া আসলেই কষ্ট হতো।
সবাই বলে, সবাই বলে যে এই এই যে সময়টা তুই টাকা নষ্ট করছিস মেয়েদের পিছে, ওই সময়টা যে সময়টা নষ্ট করছিস, তুই যদি এই সময়টা একটু কাজে পিছে লাগাতি, আজ দেখতি তুই অনেক উপরে থাকতি।
কিন্তু আজকে আপনি কি নিয়ে আছেন? একটা অভিশাপ।
অভিশাপ
একটা মানুষ প্রত্যেকদিন রাতে আপনাকে নিয়ে এটা চিন্তা করছে যে আমি কালকে সকালে উঠে যেতে শুনি যে রাজন মারা গেছে, তার রোড অ্যাক্সিডেন্ট,
রোড অ্যাক্সিডেন্ট, রাইট, এরকম বলে।
আপনার ওয়াইফ আছে এখন?
জি, ওয়াইফ আছে।
আপনার ওয়াইফের সাথে আপনার বিয়েটা হওয়ার পরে কি আপনি কারোর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ
গিয়েছেন? অনেক, আমার ওয়াইফের সাথে নিয়ে অনেক গ্যাঞ্জামও গেছে, এমনকি আমার ওয়াইফের বান্ধবীর সাথেও আমি সম্পর্ক করছি ফোনে, প্রথমে পরিচয় হয়ে তার সাথে মোটামুটি এরকম সময় দিছি যে ফিজিক্যাল করব, এর ভিতরে।
তখন আপনার মনে হয়নি যে আমি তো একজনের হাজবেন্ড এখন?
আমার ওয়াইফ আসার পরও, আসার পর একটা মেয়েকে নিয়ে আসছি আমি, এইরকম পরিচয় পর নিয়ে আসছি, নিয়ে এসে আমার চিন্তা হয়েছে আমরা গণধর্ষণ করব, কিন্তু হয় নাই।
গণধর্ষণ বলতে?
আমরা তিনজনে প্ল্যান করছি যে আমি নিয়ে আসবো, আমি প্রথমে, তারপর তুই তুই।
এতগুলো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে যাওয়ার পরে আপনার স্বাদ মিটে নাই?
আসলে ওইরকম মনে হইতো না যে মনে হয় স্বাদ মিটছে, আমার মনে হইতো যে আমি আমি পারি।
প্রত্যেকটা মেয়েকে একটা নতুন সিন্ধুক মনে হতো যেটা খুলে দেখা যায়
মনে হতো, আর প্রত্যেকটা মেয়েই ছিল এই চেনাই যে লাস্ট মেয়েটা একদম ছোট, দেখে মনে হবে না যে এই মেয়েটা।
এই ব্যাপারগুলো যখন আপনার ওয়াইফ জানলো তখন আপনি কি করলেন?
অনেকটা মানে এ নিয়ে সংসার অশান্তি লেগেই থাকতো।
এখন এখন কি অবস্থা?
এখন এদিনই মানে প্লাস আই প্লাস মাস হয়, এই দিক থেকে একটু আড়াল, আমি যে কোনো মেয়ের সাথে সম্পর্ক
4-5 মাস।
হ্যাঁ,
আচ্ছা আপনার কি মনে হয় আপনি কি এখন বিশ্বাসযোগ্য একজন মানুষে পরিণত হয়েছেন?
না, আমি কখনোই হতে পারবো না ওয়াইফের কাছে, কারণ ওয়াইফের বান্ধবীর সাথে তারপর মাঝখানে একটা রেখে গেছে আমার এক ভবিষ্যৎও হয়েছে।
মানে আপনার বিয়ের পরেও আপনার 3-4 জন মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ হয়?
জি জি।
ওয়েল ফ্রেন্ডস, আমাদের আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা এখন সরাসরি চলে যাব ডক্টর তাজুল ইসলামের কাছে, দেখি এই টোটাল ঘটনা শোনার পরে ডক্টর তাজুল ইসলামের আমাদের অপরাধী সম্পর্কে, আমাদের সম্বন্ধে, মানুষের মানসিকতা সম্পর্কে কি বলার আছে। লেটস গো এন্ড হিয়ার হিম। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি বলবেন?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আজকের অনুষ্ঠানে রাজনের কাহিনী, এর আগে আমরা এরকম কয়েকটা কাহিনী শুনেছি। আসলে এই বয়সে না, কিছু কিছু মানুষের ভিতরে বেশ কিছু বিকৃতি বা নেশা জাতীয় জিনিস ঢুকে পড়ে। রাজন ছোটকাল থেকে ডান পিঠে ছিল, এটা কিন্তু আপনার ডান পিঠের লোকদের আমরা আগেই বলেছি যে এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের স্বভাবের ভিতরে আচরণ সমস্যা থাকে, কন্ডাক্ট ডিজর্ডার যেটাকে বলি। তারা কিন্তু পরবর্তী পর্যায়ে সুযোগ পেলে আর কি, বা কোন পরিবেশের কারণে তারা খারাপ হতে করে দিতে পারে। তার ক্ষেত্রে সেরকম হয়েছে। একটা জিনিস হচ্ছে যে সে প্রথমত ইভেন্ট ম্যানেজমেন্ট করে বেশ কিছু হাতে নগদ টাকা পেয়েছে। নগদ টাকা পাওয়ার পরে তারপরে সে যখন মেয়েদের সঙ্গে ফোন করে, মেয়েরা রেসপন্স করে, হ্যাঁ, তখন তার ভিতরে একটা কনফিডেন্স বাড়ে যে না, আমি তো অনেক কিছু পারি। আমাকে তার একটা যে নিজের এতদিন যে ছোটকালে যে তাকে একটা মেয়ে প্রস্তাব করেছিল সে তাকে রিজেক্ট করে দিয়েছে, না করে দিয়েছে, সেই অপমান ছিল, সে নিজের হীনমনতা ছিল, এখানে সেটা কাটিয়ে গিয়ে উল্টো গিয়েছে, আরো আগদাসী হয়ে গেছে যে না, আমি অনেক কিছু করতে পারি, আমি মেয়েদের সঙ্গে করবো। এখানে আমি যেটা বলবো, রাজন হয়তো সেকালটা করেছে, কিন্তু ওই মেয়েগুলি কিভাবে করলো, 30-40টা মেয়ের সঙ্গে সে একাধারে এভাবে মোবাইলে প্রেম করলো, তাদের অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক করলো, হোটেলে গিয়েছে যাইত। এই যে এতগুলি মেয়ে, এবং সবগুলি মেয়ে হচ্ছে ক্লাস 7-8 অল্প বয়সের মেয়েটা। এখন আমরা যারা এই অনুষ্ঠানটা শুনছেন সেই গার্জিয়ানদের কথা বলতেছি, আপনার আমার মেয়েরা বা আমাদের সন্তানেরা 7-8 পরে তারা টেলিফোনে বা মোবাইলে অথবা ফেসবুকে তারা কি করে, আসলে তারা কাদের সঙ্গে সম্পর্ক করে এবং সেই সম্পর্ক শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। এই যে আমাদের মানে পারিবারিক ক্ষেত্রে সামাজিকভাবে যেটা অবক্ষয় সৃষ্টি হয়েছে, যৌনতার ক্ষেত্রগুলি সবসময় আগেও ছিল না তা না, কিন্তু এই যে প্রযুক্তি আসার পরে আমাদের এই বয়সে ছেলে মেয়েদের ভিতরে যে তথাকৃত প্রেমের নামে যে বেলের লেপনা, বা এটাকে আমি তো বলবো এক অর্থে অশ্লীল জীবনযাপন করা, এই যে যৌন কাতর হয়ে পড়াটা, এটার জন্য শুধু রাজনকে কি শুধু দোষ দিতে হবে যারা একটা সাড়া দিয়েছিল সেই মেয়েগুলি? তারা তো নিজেকে বুঝে নিতে পারতো রাজন কি চায়, কি করতে চায়, এবং সেই মেয়েদের গুলিকে তো তার গার্জিয়ানটা একটু খোঁজ খবর নিতে পারতো যে তারা এরকম কেন করে বেড়াচ্ছে। যাই হোক, রাজন কিন্তু সুযোগ দিয়েছে, সে ওই মেয়েদের বোকা মেয়েগুলির বোকা নিতে সুযোগ নিয়ে সে তাদেরকে ব্যবহার করেছে। এখন সে বিয়ে করেছে, এবং তার যে কারণেই হোক তার ধৈর্য হয়েছে যে সন্তান যদি জানে তাহলে কেমন হয়, এবং এই প্রেম করে কেমন কি পেলাম জীবনে, তো তেমন কিছু হলো না। আসলে এই কথাটা ঠিক, যারা এরকম কাজ করে থাকে তখন একটা মোহ থাকে। এটা আমরা আগে বলেছি, নেশা জাতীয় জিনিসটা হচ্ছে একটা মোহের ভিতরে পড়ে, একটা গোড়ের ভিতর থেকে সেটা করে যায়। আর যেমনটা বলেন, মাদক বলেন, সব নেশার ভিতরে এক ধরনের তাৎক্ষণিক আনন্দ পাওয়া, মজা পাওয়ার ব্যাপার আছে, কিন্তু এটা ক্রমাগত করতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু সেই মজাটাও থাকে না, সেই আনন্দ থাকে না, বরং এমন কিছু জটিলতা সৃষ্টি হয়, এমন কিছু পরিবেশ সৃষ্টি হয়, শেষ পর্যন্ত জীবনে অর্থটাই হারিয়ে যেতে থাকে এবং তার মান মর্যাদা সবই নষ্ট হয়। রাজন এটা বুঝতে পেরেছে, সেই জন্য তাকে আমরা হয়তো ধন্যবাদ দিব, কিন্তু কাজগুলি সে মোটেই ভালো করেনি। তারপর তার এই কাহিনী শুনে নিশ্চয়ই অন্যরা শিখবেন, এবং বেশি করে আমি বলবো যে সমস্ত মেয়েরা এরকম ফাঁদে পড়ে তারা আরো বেশি সতর্ক হবেন, এবং সন্তানদের প্রতি অভিভাবকরা আরো বেশি নজর রাখবেন।
অনেক ধন্যবাদ ডক্টর আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শুনে আসলাম ডক্টর তাজুলের কথা। থ্যাংক ইউ ডক্টর তাজুল আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এতটুকু বলতে চাই, খুন, ধর্ষণ, রেপ, এগুলো আমরা অনেক দেখছি, আমরা অনেক কর্পোরেট বিউরোক্রেসি দেখছি, অনেক রকম অনেক ঝামেলা দেখছি, অনেক আইনের ঝামেলা দেখছি, নানান রকম নানান বিপদের মধ্যে দিয়ে আমরা গেছি, নানান রকম কথা আমরা বলেছি, নানান মানুষকে আমরা তুলে ধরেছি। বাট কিছু কিছু ক্রাইম আসলে আইন অনুযায়ী হয়তো ক্রাইম হয় না, হয়তো ধোকাবাজি হয়, কিন্তু সেটা মানসিক ধোকাবাজি। ক্লাস 8-9 পড়া যে মেয়েগুলো আছো তাদের সবাইকে বলতে চাই, তোমাদের এখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলছে। অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে হচ্ছে সেই একই কথা, টিনএজার। তোমাদের হরমোনাল একটা ইস্যু চলে, তোমাদের যে হরমোনটা রিলিজ হয় অটোমেটিক্যালি তোমাদের ইচ্ছা করবে কাউকে ভালোবাসতে, কারো কাছে আসতে, কারোর সাথে প্রেম করতে, কিন্তু সেই প্রেম, সেই কাছে আসতে চেষ্টা করাটা বেশিরভাগ ক্ষেত্রেই বড় জোর শারীরিক সম্পর্ক কিংবা বড় জোর একটা মোহে পরিণত হয়, যেটা ভাঙার পরে অপরাধের গণ্ডি আসলে কোথায় গিয়ে পৌঁছায় তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে না, এবং যখন চিন্তা করতে পারবে ততদিনে তোমাদের জীবন অলরেডি ধ্বংস হয়ে গেছে। আজকে আমার সামনে যেই মানুষটা
একটা আছে রাজন, সে আজকে বিয়ে করেছে। আপনার একটা বাচ্চাও আছে তাই না ভাই?
আমার একটা ছেলে বিবিএস, অনেক সুন্দর ছেলে, অনেক সুন্দর করে কথা বলে, মাঝে বলে।
সোজা বাংলায় প্রশ্ন করি, আপনি কি চান আপনার ছেলে বড় হয়ে দশটা মেয়ের সাথে শুয়ে বেড়াক?
জি না, আমি এই জন্যই যা বলিব সত্য বলিব, যে আমি যা করছি যাতে আমার ছেলে না করে। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমি যেন ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি।
এবং আমি চাবো আর একটা জিনিস, আপনি নারীকে সম্মান করতে শিখবেন।
জি ইনশাল্লাহ।
মানুষকে সম্মান করতে শিখবেন এবং আপনার ওয়াইফকে সম্মান করতে শিখবেন।
জি ইনশাল্লাহ।
এবং আমরা আশা করব আজকের পর থেকে আপনি আর কখনোই এই ধরনের পথে যাবেন না।
যাব না।
এবং আরেকটা কথা আমি সবাইকে বলতে চাই, আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে, স্পেশালি বয়সের ব্যাপারটা। 15-16 বছর বয়সের একটা মেয়ে, 21-22-23 বছর বয়সের একটা ছেলে, সে তার ইচ্ছে মতন এক একটা মেয়েকে কনভিন্স করছে। মেয়েগুলোও বোকার মতন, পৃথিবী না চিনে, পৃথিবী না জেনে কনভিন্স হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বাবা মাদেরকে বলবো, আপনারা বাবা মারা বসে বসে করেন কি? আজকাল যে এই ধরনের ছেলে মেয়ে আছে, মেয়েদের যে বা ছেলেদের যে এই ধরনের মানসিকতা তৈরি হতে পারে, একটা মানুষের মনে যে এই ধরনের মানসিকতা তৈরি হতে পারে, বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষের শারীরিক গঠন বদলায়, শারীরিক চাহিদা বদলায়, এবং সেই শারীরিক চাহিদা থাকাটা কোনো খারাপ কিছু না, কিন্তু সেই শারীরিক চাহিদাটাকে আমাদের যে একটা সীমাবদ্ধ অবস্থায় রাখতে হয় সেটা শিখতে পারাই হচ্ছে মানুষের কাজ। সেটাই যদি আপনি না করেন তাহলে কথায় কথায় নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিয়ে দয়া করে মানুষকে আপনারা বদনাম করবেন না। আশা করি আজকের এই এপিসোড শোনার পরে অনেক ছোট ছোট প্রেম হয়তো ভেঙে যাবে, তবে অনেক সুন্দর সুন্দর জীবন ছোট থেকে অনেক বড় আকার ধারণ করবে। প্রত্যেক রবিবার রাত 11টা থেকে 1টা এভাবেই চলবে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আপনাদের সাথে আমি রেহান থাকবো, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কোন না কোন একজন অপরাধী থাকবে কিছুটা উপলব্ধি নিয়ে, যাতে আপনি উপলব্ধি করতে পারেন। দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ ফ্রম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself.
Exclusively on FusionBD.com.